ABC
FM 89.2.
We play the coolest music.
Guasha.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছি শারমিন। আর প্রতিবারের মতন এবারও দুটো গল্প রয়েছে। প্রথম গল্প যেটা আপনারা এখন শুনবেন তার নাম হচ্ছে চশমা, লেখক দেবল দেব বর্মা। আবার বলছি, নাম চশমা এবং লেখক দেবল দেব বর্মা, এবং পড়ে শোনাবে সেতু। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর একটা ছোট্ট ব্রেক নেব, ব্রেক নিয়ে সরাসরি চলে যাবো গল্পের দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন।
রাঁচি স্টেশনে নেমে ধাক্কা ধাক্কিতে চশমাটা চোখ থেকে ছিটকে পড়ল। শক্ত বর্জিত পায়ে সন্ডা গোছের একটা লোক নির্মম ভাবে সেটা মারিয়ে যেতে কাঁচ দুটো ভেঙে চড়লার অবস্থা দেখে সুধাকরের চোখ ফেটে জ্বলেল। এক পাশে চুপ করে দাঁড়িয়ে সুধাকর কি করবে তাই ভাবছিল। চশমা না থাকলে তার বন্ধু নাচার দশা। ধীরে ধীরে হয়তো হাঁটাচলা করতে পারবে, কিন্তু পড়াশোনা কিভাবে করবে? ঠিক সেই মুহূর্তে শ্রীনিবাস কাছে এসে দাঁড়াল। তাকে অমনি নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে ঈশব হেসে শুধরল, কি ব্যাপার তোমার? সাত টুকরো চশমাটা তুলে দেখাতেই শ্রীনিবাসের মুখের অবস্থা রীতিমতো করুণ হয়ে উঠল। সখেদে বলল, যা তাহলে এখন কি হবে? শ্রীনিবাস স্টেশনে হাজির সুধাকরকে রিসিভ করতে। আগামীকাল থেকে অনার্স পরীক্ষা শুরু। প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সটার্নাল এক্সামিনার হিসেবে সুধাকর এখানে এসেছে। বড়জোর দিন সব থাকবে, সে ব্যবস্থা শ্রীনিবাস নিশ্চয় সব করে রেখেছে। এখন এই চশমা ভাঙতেই যত বিপত্তি। ভাঙা চশমাটা একবার পরীক্ষা করেই শ্রীনিবাস বলল,
শহীদ চক্রে চশমার বড় দোকান আছে, দুদিনের মধ্যেই বানিয়ে দিতে পারবে, অসুবিধা নেই।
কিন্তু আশ্বাসটা সুধাকরের ঠিক মনোভূত হলো না। সে বলল, আপাতত কিসের কাজ চলবে ভাই, চশমা না থাকলেই তো কানা। তাহলে আগামীকাল পরীক্ষা নেব কেমন করে আমি? কথাটা ঠিক, কাজ চলার মতো কিছু একটা বিকল্প ব্যবস্থা এখনই করতে হবে। স্টেশন থেকে বেরিয়ে শ্রীনিবাস তাকে একটা অটো টেনে তুলল। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল,
চলুন যাবার পথে শহীদ চকে নেমে চশমার একটা ব্যবস্থা করে যাবে।
সুধাকর বলল, ব্যবস্থা মানে একটা পুরনো চশমা চাই চাই, আপাতত যাতে দু চার দিন কাজ চলে, তার মধ্যে ওরা ভাঙা চশমার কাজ বসিয়ে দিক তাহলেই হবে। শহীদ চকে ফিরাইয়া লালের মস্ত ডিপার্টমেন্টাল স্টোর, তার উল্টো দিকে চশমার দোকান। ঘড়িতে 8টা বাজে, দোকানটা সবে মাত্র খুলেছে। সুধাকর এক পাশে দাঁড়িয়ে ইতস্তত চোখ বুলিয়ে নিচ্ছে। সুটকের সাথে খদ্দেরকে ঢুকতে দেখে দোকানের মালিক একটু অবাক হয়ে তাকালো। শ্রীনিবাসকে লক্ষ্য করে বলল,
কি ব্যাপার, সাত সকালে চশমার দোকানে আসতে হলো?
মালিক বোধহয় শ্রীনিবাসকে চেনে, অন্তত তার কথা বলার ভঙ্গি দেখে তাই মনে হচ্ছে। ভাঙা চশমাটা পকেট থেকে বের করে সুধাকর বলল, প্ল্যাটফর্মে পড়ে গিয়ে হঠাৎ ভেঙে গেল, অথচ কাল সকাল 10টা থেকে পরীক্ষা শুরু। আমার আবার চশমা না হলে চোখ দুটো অন্ধ, একটা অক্ষরও পড়তে পারি না। দোকানের মালিক চিন্তিত মুখে বলল,
তিন চার দিনের আগে তো আপনাকে চশমা বানিয়ে দিতে পারবো না, ক্রিপ্টো গ্লাস হলে আবার কলকাতা থেকে আনাতে হবে, সে না হয় হলো, কিন্তু দু চার ঘন্টার মধ্যে তো আর চশমা তৈরি হবে না।
শ্রীনিবাস জিজ্ঞেস করলো,
তা আপনার দোকানে তৈরি চশমা নেই? মানে স্যারের চোখের পাওয়ারের সঙ্গে যদি সেটা মেলে তাহলে অন্তত পরীক্ষাটা নিতে অসুবিধা হয় না।
দোকানি ব্যাপারটা বুঝলো, তৈরি চশমা নিশ্চয়ই আছে, কিন্তু মুশকিল হলো পার্টি যদি হঠাৎ ডেলিভারি নিতে আসে। কিছুক্ষণ পর দোকানি বলল,
আচ্ছা পুরনো চশমা হলে চলবে, ফ্রেম ট্রেম কিন্তু বাজে, মানে ওল্ড স্টাইলের।
সুধাকর ঈশব ঝাঁঝের সঙ্গে বলল, আরে মশাই, ফ্রেম নিয়ে আমি কি ধুয়ে পানি খাবো নাকি? আমার হলো কাজ চলা নিয়ে কথা। পুরনো চশমা চোখে দিয়ে পরীক্ষা শুরু করলো সুধাকর, কিন্তু কোনোটাই যে তার চোখের পাওয়ারের সঙ্গে মিলছে না। খবরের কাগজটা সামনে ধরে নানাভাবে চেষ্টা করলো, হেডলাইন কিংবা বড় অক্ষর যদি বা পড়া যায়, সাধারণ টাইপের ছাপায় একটি বর্ণও আর দৃষ্টিতে বোধগম্য হল না। হঠাৎ পুরনো চশমার বাক্সে একটা চাঁদের ফ্রেমের চশমা তার নজর পড়ল। হাত বাড়িয়ে সুধাকর সেটা টেনে নিতেই দোকানি বলল,
এটা নিচ্ছেন?
আরে দেখি কাজ চলে কিনা। আশ্চর্য, চশমাটা চোখে দিতেই সুধাকরের দৃষ্টিতে কাগজের প্রতিটি অক্ষর স্পষ্ট হয়ে উঠল। গড় গড় করে আর 10 লাইন সে দিব্যি পড়ে গেল। শ্রীনিবাস তালি বাজিয়ে বলল,
হুররে, তাহলে এটাই কাজ হবে তাই তো?
সুধাকরের হঠাৎ মনে হলো চশমার দিকে সে যখন হাত বাড়ালো, দোকানি যেন তখন একটু খুঁতখুঁত করছিল। মুচকি হেসে তাই সে শুধল, চশমাটা দিতে আপনার আপত্তি আছে নাকি?
না আপত্তি কিছু, তবে একটা কথা।
দোকানি যেন কিছু বলতে গিয়ে থেমে গেল। কি কথা আবার? সুধাকর জিজ্ঞাসা করল। দোকানি সহজ ভাবেই বলল,
চশমাটা শুধু কাজের সময় ব্যবহার করবেন, মানে যখন কলেজে পরীক্ষা নেবেন।
সুধাকর এক মুহূর্ত চিন্তা করল, কি বলতে চায় লোকটা? পুরনো চশমাটা দিতে হয়তো ইচ্ছে নেই, এমনও সম্ভব যে ওর কোনো নিকটাত্মীয় এটা ব্যবহার করতেন। ফিরাইয়ালালের দোকানের উল্টো দিকে শারবন্দি অটো দাঁড়িয়ে, ওরই একটাতে উঠে বসল শ্রীনিবাস আর সুধাকর। একটা মস্ত কম্পাউন্ড ওয়ালা বাড়ির সামনে দুজনে গাড়ি থেকে নামলো। শ্রীনিবাস বলল,
পিছন দিকে একটা ছোট্ট গেস্ট হাউস, ওখানেই আপনার থাকার ব্যবস্থা করেছি আমি।
গেট খুলে কিছু দূর হেঁটে গেলেই গেস্ট হাউসটা চোখে পড়ল। পুরনো আমলের বাংলো প্যাটার্নের বাড়ি। চৌকিদার গোছের একটা লোক এসে ঘরের দরজা খুলে দিল, হাতের সুটকেসটা টেনে নিয়ে কোণে টেবিলের উপর রাখল। শেষে বিনীতভাবে জানালো, হুকুম পেলেই সে ব্রেকফাস্ট আর চা বানিয়ে আনবে। শ্রীনিবাস বলল,
আপনি হাত মুখ ধুয়ে রেস্ট নিন স্যার, ব্রেকফাস্ট সেরে ছোট্ট একটু ঘুমও দিয়ে নিতে পারেন আপনি।
তুমি কখন আসছো?
বিকেলে চলে আসবো।
শ্রীনিবাস কি যেন চিন্তা করল, একটু ভেবে বলল,
ধরুন 4:30 নাগাদ।
বেশ তাই এসো। সুধাকর সায় দিল, তারপর বলল, বিকেলে একটু বাজার যাবো, দু একটা জিনিস কেনা দরকার।
কোনো অসুবিধা নেই, বিকেলে স্কুটার নিয়ে চলে আসবো আমি।
বিকেল 4:00 না বাজতেই সুধাকর তৈরি, চোখ মুখে জল দিয়ে জামা কাপড় বদলে নিল, চুলে চিরুনি বুলিয়ে সেই চাঁদের চশমাটা পড়ল। আয়নায় নিজেকে দেখে সুধাকরের হাসি পাচ্ছিল, চশমাটা পরে তাকে কি অদ্ভুতই না লাগছে। পরীক্ষা দিতে এসে ছাত্ররা আবার না তার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। স্কুটার থেকে নেমে শ্রীনিবাস বলল,
চশমাটা পরে কিন্তু আপনাকে মন্দ লাগছে না, একটু সেগেলে অবশ্য, কিন্তু প্যান্ট আর বুশার্ট খানা তেমনি মডার্ন।
সুধাকর স্কুটারটা খুঁটিয়ে লক্ষ্য করল, বলল, আমি চালাবো, তুমি বরং পিছনেই বসো। শ্রীনিবাস আপত্তি করল না, শুধু বলল,
আপনার লাইসেন্স আছে তো?
8 বছরের পুরনো লাইসেন্স, তোমার চিন্তার কারণে, সুধাকর সগর্বে জানালো। গাড়ি মুহূর্তে স্পিড নিল। চশমার কাচের ভেতর দিয়ে সুধাকর পথঘাট দেখছিল। তার মনে হলো সব ফাঁকা, লোক নেই, জন নেই, যেন এক শূন্য পথে কি অজানা আকর্ষণে সে প্রচন্ড বেগে ছুটে চলেছে। পিছন থেকে শ্রীনিবাস হঠাৎ চেঁচিয়ে উঠল,
গাড়ি থামান স্যার, গাড়ি থামান, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো, গাড়ি থামান।
অ্যাক্সিডেন্ট শুনেই সুধাকরের চেতনা ফিরে এলো। ব্রেক কষে গাড়িটা এক পাশে থামাতেই শ্রীনিবাস লাফ দিয়ে নামল, প্রায় ভৎসনা সুরেই বলল,
এই কি গাড়ি চালানো, এক্ষুনি যে অ্যাক্সিডেন্ট হচ্ছিল।
অ্যাক্সিডেন্ট? সুধাকর অবাক হয়েছে বলে মনে হলো।
অ্যাক্সিডেন্ট নয় তো কি, রাস্তায় অত লোকজন আর তার মাঝখান দিয়ে আপনি 50-60 মাইল স্পিডে গাড়ি চালিয়ে গেলেন।
সুধাকর পাল্টা প্রশ্ন করল, রাস্তায় লোক কোথায়, আমি তো সব ফাঁকা দেখলাম। শ্রীনিবাস আর কথা বাড়ালো না, সে শুধু বলল,
নতুন জায়গায় আপনার গাড়ি চালাতে অসুবিধা হবে, তার চেয়ে বরং আপনি পিছনে বসুন।
সুধাকর খুঁতখুঁত করছিল, আশ্চর্য, পথে তো লোকজন ছিল না, ফাঁকা রাস্তা, সে দিব্যি স্পিডে গাড়ি চালিয়ে এসেছে তাহলে। শ্রীনিবাস গাড়ির গতি কমিয়ে শহীদ চকে এসে পৌঁছল। সামান্য কিছু কেনাকাটা ছিল, সেরে নিতে 15 মিনিটও লাগলো না। ফেরার সময় শ্রীনিবাস নিজেই চালকের আসনে বসল, কাকে রোডের সেই বাংলো বাড়িতে সন্ধ্যের মুখে ফিরল দুজনে। চৌকিদার তার জন্য অপেক্ষা করছিল, ঘরে পা দিতেই বলল, সুধাকর ঘাড় হেলাতেই সে রান্না করে গিয়ে ঢুকল। চা পান করে শ্রীনিবাস উঠল, বলল, কালকে সকাল 10টা করে আসছি আমি, আপনি তৈরি হয়ে থাকবেন। অবশ্যই, সুধাকর ঈষৎ হাসল। বাংলো বাড়ির চৌকিদার থলি হাতে নিয়ে কি যেন সব কেনাকাটা করতে বেরিয়ে পড়ল। চাঁদের চশমাটা পরে সুধাকর একটা বইয়ের পাতায় চোখ বুলাচ্ছিল। সেই মুহূর্তে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। সুধাকর কোন রকমের হাতরে একটা প্যাকাটি গোছের মোমবাতি বের করে আলো জ্বালল। তার কেমন যেন অস্বস্তি লাগছিল। দরজায় ঠুকঠুক শব্দ শুনে সে মুখ তুলে তাকাল। আবছা অন্ধকারে দেখল চৌকাঠের সামনে এক মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে। তা বয়স 40-এর মতো হবে, পরনে ধুতি পাঞ্জাবি, চোখে চাঁদের চশমা। আজ সকালে দোকান থেকে যে চশমাটা সুধাকর নিয়ে এসেছে সেটা অবিকল তেমনি। একটু অবাক হয়ে সুধাকর প্রশ্ন করল, আপনি কাকে খুঁজছেন, কিছু দরকার আছে আপনার?
না, দরকার তেমন নেই, লোকটি জবাব দিল।
ঈষৎ হেসে বলল,
আপনার সঙ্গে দুটো কথা বলতে এলাম।
আমার সঙ্গে? সুধাকর একটু অবাক হল, তারপর লোকটির উদ্দেশ্যে বলল, বসুন। আগন্তুকের আগমনের কি উদ্দেশ্য হতে পারে সুধাকর তাই ভাবছিল। লোকটা কোনো পরীক্ষার্থীর গার্জেন নয় তো? আগামীকাল পরীক্ষায় ক্যান্ডিডেটের যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই সুধাকরের কাছে আগাম তদবির জানাতে এসেছে। কিন্তু না, লোকটা তেমন কোনো ইঙ্গিত দিল না, বরং তার সঙ্গে অন্য সব গল্প শুরু করল। সে থাকে ডেরান্ডায়, রাত্রি এদিকে বেড়াতে এসেছিল, বাংলো বাড়ির দরজা খোলা দেখে নিছক কৌতূহল বসে ঢুকে পড়েছে। সুধাকর জিজ্ঞেস করল, বাংলো বাড়িটা খালি পড়ে থাকে নাকি?
হ্যাঁ, প্রায় সারা বছর। অবশ্যই মাঝে মধ্যে আপনার মতো দু চারজন আসে।
ওর চশমার দিকে সুধাকর বারবার তাকাচ্ছিল। আশ্চর্য, এমন মিল হয়? লোকটি বলল,
কি দেখছেন আমার মুখের দিকে তাকিয়ে?
না, তেমন কিছু নয়। সুধাকর সলজ্জ হাসল, বলল, আসলে আপনার ওই চশমার সঙ্গে আমার এই স্পেক্সটার অদ্ভুত মিল রয়েছে। লোকটি বলল,
চশমাটা বউবাজারের একটা দোকান থেকে কেনা, তা প্রায় 12 বছর হল। ফ্রেমটা অর্ডার দিয়ে বানানো, খাটি সিলভারের।
সে তো বুঝতেই পারছি, সুধাকর জবাব দিল। লোকটি ফের বলল,
একবার বেকায়দায় হাত থেকে পড়ে একবারে কাঁচ দুটো ভেঙে গেল, তখন ওটা দোকানে সারতে দিতে হলো।
চশমাটা কিন্তু চমৎকার ছেড়েছে, কাঁচ দুটো এমন সুন্দর, বাইফোকাল বলে বোঝা যায় না। লোকটি ঈষৎ হাসল, বলল,
শহীদ চকের একটা দোকানে ওটাকে সারাতে গিয়েছিল, ওদের কাজকর্ম ভালো বলেই জানতাম।
শহীদ চকের প্রসঙ্গ উঠতেই সুধাকর একবার জিজ্ঞেস করবে বলে ভাবল, এই চশমাটাও তো ওখান থেকে নিয়ে এসেছে। তারপর মনে হলো, কি প্রয়োজন এসব কথা বলার, শহীদ চকে তো একটা দোকান নেই। আরো কিছুক্ষণ কথা বলে লোকটি উঠল। যাবার সময় বলল,
আপনি কদিন আছেন এখানে?
4-5 দিনের মতো হয়তো। সুধাকর জবাব দিল,
যদি পারি তো আরেকদিন বরং আপনার সঙ্গে দেখা করে যাব।
হ্যাঁ, অবশ্যই আসবেন, সুধাকর অন্য মানুষের মতো বলল। পরদিন শ্রীনিবাস গাড়ি নিয়ে হাজির, বেলা তখনও 10টা হয়নি। গাড়ি চলতেই শ্রীনিবাস বলল,
আপনাকে যেন একটু অন্যমনস্ক লাগছে, কিছু ভাবছেন নাকি?
হ্যাঁ, মানে গতকাল রাত্রির একটা ঘটনা ঘটল।
ঘটনা?
সুধাকর ভুরু তুলে তাকালো, বলল, তুমি চলে যাবার কিছুক্ষণ পর ডোরান্ডা থেকে এক ভদ্রলোক এসেছিল। চৌকিদারটা তখন বাজারে গিয়েছিল। ডোরান্ডা থেকে? শ্রীনিবাস খুব অবাক হয়ে বলল, সে তো এখান থেকে অনেক দূর, তা প্রায় 10-12 কিলোমিটার রাস্তা। সুধাকর বলল, ভদ্রলোক নাকি কি কাজে এদিকে এসেছিলেন, তখন আবার লোডশেডিং চলছে। তারপর? ভদ্রলোকের চোখে একটা চাঁদের চশমা, অবিকল এই চশমাটার মতো। প্রথমে মনে হলো এই চশমাটাই বুঝে উনি পড়ে আছেন, কিন্তু তা কেমন করে হবে, দোকানের সেই চশমাটা তো আমার চোখে। তাহলে
ভদ্রলোক কেন এসেছিলেন, কারোর জন্য কি তদবির করতে?
মোটেই না, তাহলে তো একটা মানে ছিল। সুধাকর চিন্তিত মুখে বলল, পাঙালোর দরজা খোলা দেখে নিছক কৌতূহলের বসে ঢুকে পড়েছেন তিনি। শ্রীনিবাস বলল,
ভদ্রলোকের নাম জিজ্ঞেস করেছিলেন?
ওই যা, এটাই তো মস্ত বড় ভুল হয়ে গেছে। সুধাকর আফসোস করল, বলল, তবে উনি হয়তো আবার আসবেন দু একদিন বাদে, নামটা তখন জেনে নিলেই হবে।
না না না, ওসব উৎকল লোককে বেশি আমল দেবেন না,
শ্রীনিবাস তাকে সাবধান করল। বলল,
কি মতলব এসেছে কে জানে, যদি আবার আসে তো সিধে ভাগিয়ে দেবেন।
সুধাকর আরো একটা কথা বলল, গতকাল রাত্রে চশমাটা সে টেবিলের ড্রয়ারের ভিতর রেখেছিল, আজ সকালে ঘুম থেকে উঠে দেখল চশমাটা টেবিলের উপর। শ্রীনিবাস বলল,
ওটা আপনার মনে ভুল,
কিন্তু দুদিন নয় ঠিক 4 দিনের মাথায় লোকটি ফের উপস্থিত, তখন লোডশেডিং চলছে, চৌকিদারটা বাজারে। প্রায় অন্ধকার ঘরে একটা শীর্ণ মোমবাতির মরা আলোয় সুধাকর কি করবে তাই ভাবছিল। এমন সময় সেই ঠুকঠুক শব্দ শুনেই সে মুখ তুলে তাকাল। হ্যাঁ, ওই ভদ্রলোক, সেদিনকার মতো পরনে ধুতি পাঞ্জাবি, চুলগুলি এলোমেলো, কপালে বাঁদিকে একটা কাটা দাগ। প্রথম দিন অতটা নজর করেনি সুধাকর, কিন্তু চোখে আজ চশমাটা নেই। লোকটি এগিয়ে এসে বলল,
আজ একবার আপনার সঙ্গে দেখা করার সুযোগ হল।
সুধাকর বলল, জোরানটা তো অনেক দূর, এতটা পথ সেখান থেকে এসেছেন?
হ্যাঁ, এলাম বলেই তো আপনার সঙ্গে দেখা করতে পারলাম। আচ্ছা, আর কদিন থাকবেন এখানে?
কালই পরীক্ষা শেষ, রিজার্ভেশন পেলে রাত্রির ট্রেন ধরবো, নাহলে পরশু শিওর। টেবিলের উপর দোকানের সেই চশমাটা পড়েছিল। এক পলক সেদিকে তাকিয়ে সুধাকর জিজ্ঞেস করল, আপনার চশমার কি হলো, ভুল করে বাড়িতে ফেলে এসেছেন নাকি? লোকটিকে আমার অদ্ভুত হাসলো, বলল,
বাড়িতে ফেলে আসবে কেন?
পরক্ষণে টেবিল থেকে চাঁদের চশমাটা তুলে নিয়ে সেটি চোখে পড়ল। মুচকি হেসে বলল,
এটাই তো আমার চশমা, পেয়ে গেছি।
লোকটির চোখ দুটি যেন স্থির, অপালক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখের পাতা পড়ে না। আগের দিন চশমা পরে এসেছিল তাই ঠিক বুঝতে পারি না। তবু সুধাকর প্রায় প্রতিবাদ জানাল, ও চশমাটা আপনার হবে কেন, শহীদ চকের দোকান থেকে ওটা আমি চেয়ে এনেছি পরীক্ষার কটা দিন ব্যবহার করব বলে, আমার চশমার কাজ ভেঙে গিয়েছিল তাই বদলাতে দিয়েছি, যাবার আগে ওটা ফেরত দিয়ে আমার চশমাটা ডেলিভারি দিব। লোকটি যেন একটু রহস্য করে বলল,
এই চশমা তাহলে আমার নয়, আপনি ঠিক বলছেন।
সুধাকর দৃঢ় কণ্ঠে জানালো, আগে হ্যাঁ, এই চশমাটা সেই দোকানের, অবশ্য আপনার চশমার সঙ্গে অদ্ভুত মিল, প্রথম দিন আমি দেখে রীতিমতো চমকে গিয়েছিলাম। লোকটি কেমন অদ্ভুত হাসল, তারপর সুধাকরের মুখের দিকে তাকিয়ে যেন জেরা করল,
চশমাটা আমার নয় বলছেন?
ঈশাদ বিরক্তির সঙ্গে সুধাকর জবাব দিল, বললাম তো শহীদ চকের একটা দোকান থেকে চশমাটা চেয়ে এনেছি। ঠক করে চশমাটা টেবিলে নামিয়ে রেখে সে উঠে দাঁড়াল,
বলল, চশমাটা তাহলে খুঁজে দেখি, না পেলে কাল রাত্রিরে বরং আপনার কাছে একবার আসবো।
লোকটি দরজার মুখে যেতেই সুধাকর পেছন থেকে শুধুল, আচ্ছা আপনার নামটা কি বলবেন?
আমার নাম,
সে ফিরে তাকাল, বলল,
আমার নাম গিরিজাকান্ত মিশ্র, ডেরান্ডায় এই নামেই সবাই চেনে।
পরদিন বিকেলে শহীদ চকের সেই দোকানে গেল সুধাকর। শ্রীনিবাসন চাঁদের চশমাটা ফেরত দিয়ে বলল, জানেন জোরান্ডা থেকে এক ভদ্রলোক এসেছিল আমার কাছে, তার চোখেও অবিকল এই চশমা। দোকানে ঘুরে কুচকে শুধল,
চশমাটা অবিকল এরকম দেখেছেন?
হ্যাঁ, মানে প্রথম দিন দেখে তো খুব অবাক হয়ে গিয়েছিলাম, দ্বিতীয় দিন আবার চোখে চশমা নেই। টেবিল থেকে এই চশমাটা তুলে নিয়ে বলল, এটাই নাকি? তা শুনে দোকানি যেন একটু গম্ভীর হয়ে গেল, বলল,
উনি কখন এসেছিলেন আপনার কাছে বলুন তো?
রাত্রি 9টা নাগাদ, তখন আবার লোডশেডিং চলছে। দোকানি শুধল,
ভদ্রলোকের কপালের বাঁদিকে একটা কাঁটা দাগ তো?
আশ্চর্য, আপনি জানেন নাকি?
কি নাম ওনার বলুন তো?
দোকানি ফের শুধাল, হ্যাঁ নাম জানি, গিরিজাকান্ত মিশ্র। বললেন যে দেদান্ডায় এই নামেই তাকে সবাই চিনবে। সুধাকর এক মুহূর্ত থামল, একটু মজা করে বলল, চশমা খুঁজে না পেলে রাত্রির হয়তো আবার আসবে। দোকানি গম্ভীর মুখে বলল,
বাবুজি চশমাটা আসলে গিরিশকান্ত ছিল।
তাই নাকি? তাহলে ওটা নিয়ে যাই, তেলে দেখা করতে এলে ফেরত দেব। এই জন্যই উনি বারবার বলছিলেন চশমাটা তার। কিন্তু
কিন্তু কি?
দোকানি জিজ্ঞাসা করল, তাহলে আগের দিন যে চশমাটা ওকে পড়তে দেখলাম সেটা
জানিনি।
দোকানি বলল,
তবে চশমাটা কিন্তু গিরিশকান্ত ছিল, এখানে কাজ বদলাতে দিয়েছিলেন আর ডেলিভারি নেন।
কেন?
সে খুব দুঃখের ব্যাপার, জেরান্ডা থেকে স্কুটার চেপে এদিকে আসছিলেন, হঠাৎ একটা লরির সঙ্গে ধাক্কা, সেই অ্যাক্সিডেন্টে উনি মারা যান।
দোকানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল,
চশমাটা তাই আপনাকে দিতে চাইনি, এর আগে ভদ্রলোক ব্যবহার করতে নিয়ে যান, গিরিশকান্ত জি তাকেও আমি দেখা দিয়েছিলেন, ভয় পেয়ে বেচারি পরের দিনই চশমাটা ফেরত দিতে পারতেন।
শ্রীনিবাস বলল, ওই ভূতুরে চশমাটা তাহলে রেখেছেন কেন? গঙ্গায় বিসর্জন দিলেই তো পারেন। দোকানি হাসল, বলল,
পিওর সিলভারে অমন সুন্দর একটা জিনিস, ভেবেছি যে ওটা কোনো মিউজিয়ামে পাঠিয়ে দেবো।
কুয়াশা এবিএস রেডিও 89.2 FM। এতক্ষণ শুনলেন গল্প চশমা, লেখক দেবল দেব বর্মা এবং পরে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্প লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা। আর গল্প শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি, এই গল্পের প্রতিটি চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পের উদ্দেশ্য কখনই কোনো ধর্ম, বর্ণ, জাতি, ঐতিহাসিক স্থান, চিকিৎসা ও আইনগত বিষয়বস্তুকে আঘাত দেওয়া নয়। কোনো জীবিত বা মৃত লোকের সঙ্গে বা কোনো ঘটনার সঙ্গে যদি এই গল্পের কোনো মিল থাকে, তবে তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত, তার জন্য এবিসি রেডিওর কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাহলে চলুন আজকের গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শারমিন। সঙ্গে বাঙালির সম্পর্ক জন্ম জন্মান্তরের, তারপরে আমরা নানা জনে নানাভাবে ভূত এড়িয়ে যাওয়ার ভান করি, যুক্তি দেখাই, সাহসের বাহবানি, অথচ সেই মানুষগুলোকেই আপনি বলুন না, অমাবস্যার ঘোর অন্ধকারে একা কোনো নির্জন কবরস্থানে পুরনো কবর থেকে একটা লাশ তুলে আনতে, অথবা শ্মশানে সদ্য পোড়া শরীরের অস্থি রাখা কোনো মাটির ঘটি তুলে আনতে, দেখুন না কি হয়। যত সাহসী হই না কেন, মনের ভূত পেছনে এসে ছায়া মতো দাঁড়াবি। আসলে ভয় আর সাহস সমান্তরালে চলে রেল লাইনের মতো। তবে শেষ স্টেশনে যদি ভূতের বাড়ি থাকেও, তা মনের ভূত নাকি কখনো কখনো সত্যি? অশরীরী মন বা মনের অশরীরী কোনটা প্রাধান্য পায় আমাদের জীবনে, তা ঠিক করে দেয় কিছু ঘটনা, কিছু মুহূর্ত বা পুরনো ভাবনার পুনরাবৃত্তি। তেমনি যুক্তি, তর্ক, বিশ্বাস, অবিশ্বাস, ছায়া আর দৃশ্যমান হাজারটা জিজ্ঞাসা সামনে রেখে আজকে কুয়াশার পথ চলব। চলুন না পা রাখি গল্পের সীমানায়। নেত্রকোনা জেলার একটা থানা এটা, নাম সুষম দুর্গাপুর। গ্রাম্য বৈশিষ্ট্যের রং চঙা খোলস ছেড়ে সবে মাত্র মফস্বলের নাম পেয়েছে এই থানা। এখানকার মানুষেরা কোনো কিছু নিয়ে তেমন মাথা ঘামায় না, তারপরও ঘটনা তো ঘটবেই, যে ঘটনা খবর হয়ে ছড়াবে। তেমনি এক ঘটনার নাম হাজং বাড়ি। শ্রী মতিলাল হাজং এর কাঠের দোতলা বাড়ি ছিল এটা, সে অনেক আগের কথা। এখন এ বাড়ি নিলামে চড়ে সরকারের সম্পত্তি। উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের থাকার জন্য এই হাজং বাড়ি বরাদ্দ। প্রায় বছর দশেক আগে এই বাড়ি থেকে সপরিবারে নিখোঁজ হয়েছেন স্বামী, স্ত্রী আর সন্তান। কেউ তাদের খুঁজে পায়নি। রাতের অন্ধকারে কি তারা কোথাও পালিয়েছে, নাকি কেউ তাদের খুন করেছে, সেটা একটা রহস্য। অথচ সেই সময় এই তল্লাতে খুন খারাপই হতো না তেমন। তাহলে ওই পরিবারের উধাও হয়ে যাওয়াটা মানুষ ভুলে গেছে, তবে মনে রেখেছে যা তাহলে ভূতের উপদ্রব। ওই ঘটনার পর বাড়িতে আর কেউই থাকতে পারেনি। অনেক পরিবার এসে এক মাস মতো থেকেই চলে যেত। তারপর বিভিন্ন সময় বিভিন্ন পরিবারের কেবল আসা যাওয়া। আসা যাওয়ার সূত্র ধরেই নানান ভূতের গল্প ছড়িয়েছে ওই কাঠের দোতলা হাজং বাড়ি। ওই বাড়ির রহস্য এখন বেশ ঘনীভূত, সবাই এড়িয়ে চলে এই দিকটা। বাড়ির প্রতিটা ঘরই বন্ধ থাকে, তবে কখনো কখনো নাকি মাঝরাতে আপনি থেকেই খুলে যায় কাঠের ভারী দরজা। একটা বাচ্চা মেয়ে বের হয়ে উঠানের দোলনায় বসে থাকে। আবার অনেকে দেখেছে ভর সন্ধ্যায় এক রাশ চুল খুলে একটা মেয়ে কলতলায় বসে আছে। দোতলার বারান্দায় কেউ একজন ধীর পায়ে হেঁটে বেড়ায়। অনেকে সচক্ষে দেখেছে এসব ঘটনা। প্রথম প্রথম ভয় পেত সবাই, এখন যেন গা শওয়া হয়ে গেছে। এমন ভাব যেন ওই বাড়িতে ভূত বসবাস করবে এটাই স্বাভাবিক, সবাই মেনে নিয়েছে। থাক না, হাজং বাড়ির নাম এখন ভূতুরে বাড়ি। হঠাৎ গতকাল স্কুলের একটা মেয়ে লাশ পাওয়া গেছে ওই হাজং বাড়িতে। দুই বান্ধবী একসঙ্গে বাড়িতে গেছিল কৌতূহলী হয়ে ভূত দেখতে। ব্যাস, কিভাবে যেন একজন আটকা পড়লো একটা ঘরে, অন্যজন খবর দিল সবাইকে। খুব হইচই হলো এই ঘটনায়। তার চেয়ে বেশি অবাক হলো সবাই এই জন্যে, অন্য মেয়েটিকে আজ সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে বাড়ি থেকে। ভূতের বাড়িতে সবাই ভয় পেত এটা পুরনো, কিন্তু দুই দুইটা লাশ, এটা তো নতুন খবর। নানা জনে নানা কথা বলছে, একসময় সব কথা থেমে গেল। শুধু এই খবরটা বড় করে ছাপা হলো এই মফস্বলের একটা নিজস্ব সাপ্তাহিক পত্রিকায়। পত্রিকার নাম বিন্দু। এই ঘটনা চার বছর পরের কথা। কেউ আসেনি দীর্ঘদিন এই বাড়িতে। তারপর নতুন এক পরিবার এসেছে আজই এই কাছের দোতলা হাজং বাড়িতে।
ওয়াও রেজা, তুমি যা বলেছিলে তার চেয়ে অনেক সুন্দর বাড়িটা।
তোমার জন্যই আমি প্রশাসনের কাছ থেকে একরকম চেয়ে নিলাম এই বাড়িটা, কারণ এই বাড়িতে নাকি কেউ থাকতে চায় না। অবশ্য আমারও খুব পছন্দ হয়েছে।
সত্যি এত সুন্দর করে বাড়িটা তৈরি করা হয়েছে, দেখো এখনো কত মজবুত মনে হচ্ছে সবকিছু। আচ্ছা এটা কি কাঠ বলো তো?
আমি কাঠ সম্পর্কে অজ্ঞ, বলতে পারবো না। তবে তোমাকে একটা দারুণ নিউজ দিতে পারি বাড়িটা সম্পর্কে।
কি বলো তো?
আমাদের পিয়নটা বলছিল, স্যার সত্যি সত্যি এই বাড়িতে আসলেন? লোকে তো এই বাড়িটারে ভুতুরে বাড়ি কয়।
ভুতুরে বাড়ি, দারুণ, কাছ থেকে ভূত দেখবো।
হেই, তুমি ভয় পাওনি? হাসছো যে?
ভয় আর আমি, তুমি জানো না আমি অন্য সব মেয়েদের মতো সব বিষয় নিয়ে ন্যাকাম করি না। শুরুতে তো ভয় পাবো কেন?
সত্যিও তো হতে পারে, পুরনো বাড়িতে কত গল্প থাকে না, কোনো অতৃপ্ত আত্মা টাত্মা হয়তো আছে এখানে।
মানুষের আত্মা অতৃপ্তি নিয়ে ফিরে আসে এটা আমার কাছে হাস্যকর, কেননা শরীরটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মৃত। কোনো মৃত মানুষ কবর থেকে বা চিতা থেকে উঠে এসে কাউকে ভয় দেখাচ্ছে, এসব ভূতের সিনেমায় হয়, মানুষ এসব কল্পনা করে বানায়, বুঝেছো?
বাবা, তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি কাঁঠাল চাপা। আর ভূতটা তো আরো অবাক হবে নিশ্চয়ই।
জি জি মশাই, আমি ভীষণ সাহসী আর যুক্তিবাদী, ন্যাকানো। আর কাঁঠাল চাপা মানে?
তোমার বাবা তোমার নাম বিথি রেখেছে এই জন্য, উনি আসলে কোন গাছের নাম রাখবেন সেটা বুঝতে পারেননি, তাই তোমাকে যে কোনো গাছের নাম ধরে ডাকা দেয়।
তাহলে কাঁঠাল চাপা, সুন্দর কোনো নামে ডাকো।
কাঁঠাল চাপা ফুলটা কি পরিমাণ সুন্দর দেখেছো? ঠিক আছে, ক্যামেলিয়া।
হ্যাঁ, তুমি কি ব্যঞ্জন বর্ণের ক থেকে বের হতে পারছো না?
বললাম তো, ক্যামেলিয়া সিনেনসিস চায়ের বৈজ্ঞানিক নাম।
তুমি তো দেখছি গাছপালা সম্পর্কে ভালোই জানো।
আরে, আমার রুমমেট ছিল বোটানির স্টুডেন্ট, তাই শুনে শুনে দু একটা বৈজ্ঞানিক নাম শেখা হয়ে গিয়েছিল, এই আর কি। এই যা, এত বেজে গেল, পিক আপটা এখনো আসছে না কেন?
ওই তো তোমার পিয়ন আসছে পেছনে, পিক আপটাও তো দেখছি।
যাক, বাঁচা গেল।
মুগ্ধতা মানুষের চোখকে থমকে দেয়। এতটাই মুগ্ধ হয়েছে বিচি এই কাঠের দোতলা হাজং বাড়ি দেখে। অনেক বছরের পুরনো কাঠের দোতলা বাড়ি, কিন্তু এখনো এমন ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে সে তার অবস্থান দৃঢ়ভাবে জানান দিচ্ছে বিচি আর রেজাকে। রেজা একজন ম্যাজিস্ট্রেট, তবে বিসিএস এর পাঁচচুকিয়ে চাকরিতে জয়েন করেছে, এই থানাই তার প্রথম পোস্টিং। বিচি যুক্তিবিদ্যার মাস্টার্স, যুক্তি ছাড়া এক পাও চলে না, দুজনেরই নতুন সংসার, একটা ভালোবাসায় সাজানো গোছানো, যেমনটা এই বাড়ির সামনে। বাড়ির সামনে একটা পুরো কাঠের গেট, গেটটা দেখে মনে হবে এটা কাঠ চেরাইয়ের পুরনো মিল। চারপাশে জং ধরা কাঠ কাটায় সীমানা আজকে বাউন্ডারি। গেট খুলে ভেতরে ঢুকতেই বেশ অনেকখানি বড় উঠান, উঠানের মাঝখানে দুই কদম বাদে বাদে সিমেন্টের ঢালাই দিয়ে আঁকা বাঁকা কিছু ইঞ্চির সাথে উঁচু ব্লক মতো পাতা, প্রায় 5 ফিটের সমান হবে, তার মানে বৃষ্টিতে পানি জমে উঠানে। তার প্রমাণ হচ্ছে উঠান জুড়ে অসংখ্য সতেজ গাঢ় সবুজ দূর্বা ঘাস। সিমেন্টের ব্লকগুলো গেট থেকে এক কদম বাড়ির বারান্দায় গিয়ে শেষ হয়েছে, তারপর তিনটা কাঠের সিঁড়ি। ডান দিকে একটা বাগান অযত্নে অবহেলায় পড়ে আছে, কিন্তু এখনো ফুলের গাছগুলো ফুল ফুটিয়ে রেখেছে। একসময় নিশ্চয়ই বাসাটা খুব সখের ছিল, কিছু নাম না জানা পাতাবাহার আর নয়নতারা, সন্ধ্যা মালতীরা গাদা গাদি করে রঙিন ফুলের রং ছড়াচ্ছে। ঠিক সিঁড়ির গোড়ায় একটা পুরনো চেরি ফুলের মোটা গাছ, অপূর্ব চেরি গাছে অনেক ফুল। বাম পাশে বেশ খানিকটা দূরে একটা পারিবারিক কবরস্থান, তাতে দুইটা কবর বাঁধাই করা। এপিটাফের লেখাগুলো বিবর্ণ আর কবরের উপরে গন্ধরাজ ফুলের গাছ, কবরের সঙ্গে লাগো একটা লোহার দোলনা। দোলনার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে আরো একটা জলপাই গাছ, জলপাইয়ের আধা পাকা গুঠুরি রঙের পাতা আর সবুজ পাতা পড়ে লোহার দোলনাটা যেন লাল সবুজের বিছানা পাতা। ভেতরে ঢুকে আরো অবাক বিচি, এত সুন্দর, তিনটা রুম, প্রতিটা রুমের মাঝখানে কাঠ দিয়ে আলাদা আলাদা করা, ফ্লোরটাও কাঠের। সবচেয়ে বড় ঘরের বাম কোনায় উপরে ওঠার দয়ের মতো বাঁকা প্যাটার্নের কাঠের সিঁড়ি, সিঁড়ির গোড়ায় ছোট্ট জুতো রাখার কাঠের তাক, যদিও ধুলো পড়া তবু রুচির চিহ্ন বহন করছে এখনো। প্রতিটা ঘরের মাঝে কাঠের যে পার্টিশন, তাতে কিছু আনাড়ি হাতের আঁকা ঝোঁকা, বেশিরভাগই বেড়াল, ইংরেজি ABC আর গোল গোল এইসব হাবি যাবি, কোন অল্প বয়সী বাচ্চার হাতের ড্রয়িং বোঝাই যাচ্ছে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ লাগছিল বিছিন্নাকে। তারপরও মুখ থেকে যে শব্দটা বের হলো তা হচ্ছে, বাহ, অপূর্ব সুন্দর, চমৎকার। তুমি না বললে তোমার পিউন ঘর বাড়ি পরিষ্কার করে রাখবে, দেখেছো কি অবস্থা, এখনো ধুলার চর। ওই দেখো,
ওই দেখো কোনার দিকে কত বড় মাকড়সার জাল।
ছাড়ো তো, ওরা কি আর তোমার মনের মতো পরিষ্কার করবে? ওরা উপরে উপরে একটু ঝাঁট দিয়েছে আর কি। যাই হোক, আমার পিয়নকে বলে দিয়েছি, ও তোমার সঙ্গে থেকে সব ঠিকঠাক করে দেবে।
আর তুমি কাল তুমি বাসায় থাকবে না?
কাল থেকেই আমার কোর্টে যেতে হবে, অন্তত জয়েন্টটা তো করি। সামনের সপ্তাহে শুক্র শনি তোমাকে হেল্প করবো।
হ্যাঁ, সব কাজ শেষ হয়ে যাবে আর তুমি একটু একটু হাত লাগিয়ে ভাব নেবে, তাই না? আমার দরকার নাই, তুমি বরং রান্নার লোকটা ঠিক করো প্লিজ।
দুইটা দিন সবুর করো, সব চলে আসবে।
তবে যাই বলো, বাড়িটা আমার দারুণ পছন্দ হয়েছে। আমি মনের মতো করে সাজাবো ঘরগুলোকে, আর বাগানটাও ঠিক করব। আচ্ছা, এখানে ভালো নার্সারি আছে তো?
শহরের যে অবস্থা, না থাকাটাই উচিত। তারপরও খোঁজ নিয়ে তোমাকে জানাবো, জেলা শহর থেকে হয়তো ব্যবস্থা করা যাবে। দেখি পিয়নকে জিজ্ঞেস করে।
তুমি তো দেখছি কথায় কথায় তোমার পিয়নের উপর ভরসা করছো।
আরে তোমার মতো আমিও এখানে নতুন, একবার শুধু এসেছিলাম, তাও কোথায় থাকবো সেটা দেখার জন্য। একা হলে একেবারে তল্পি তল্পা নিয়ে উঠে পড়তাম, কিন্তু তোমাকে নিয়ে যেহেতু আসছি, থাকার জায়গাটা তো দেখতেই হয়।
ঠিক আছে, হয়েছে। রাতের খাওয়ার কি ব্যবস্থা?
ওই এক অ্যাডভোকেটের বাসা থেকে খাবার আসবে।
এবারে বাথরুম টয়লেট তো বেশ দূরে।
তাতে সমস্যা কি? তুমি তো আর ভূতের ভয় পাও না?
তবুও কেমন যেন লাগছে, ঘর থেকে এত দূর যেতে হবে বাথরুমে।
এটাই হচ্ছে গ্রাম্য বাড়ির ফ্লেভার, বুঝলেন শহরের ক্যাকটাস?
আবার আবারও ক,
এই বাড়ির গোসলখানা একটা অদ্ভুত টাইপের। বাড়ির পেছন দিকটায় পেছনে টানা বারান্দা, তবে একটু সরু। বারান্দার সঙ্গে লাগোয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে সরু একটা ইটের প্রায় বিবর্ণ পথ। শ্যাওলা করে ইটটা নিজস্ব রং হারিয়েছে বহু আগে, কম করে হলেও 25-26 কদম যাওয়ার পর গোসলখানা, তারও 4-5 হাত দূরে টয়লেট। গোসলখানার বাইরে টানা কল, ভেতর একটা সিমেন্টের চারকোনা হাউস মতো ছোট্ট চৌবাচ্চাই বলা যায়। উপরে ছাদ নেই, খোলা আকাশের নিচে বেশ বড় সড়ো পুরনো কাঠের গোসলখানাটাও কেমন ভুতুরে, কিন্তু ওইসব বিচিকে স্পর্শ করেনি, কারণ বিচি সত্যি ভূত প্রেত অশরীরী কোনো কিছু বিশ্বাসই করে না। দোতলায় যাওয়া হয়নি এখনো, বিচি যেতে চেয়েছিল কিন্তু রেজা বলল, পিয়ন বলেছে দোতলায় দেখার মতো কিছুই নেই, শুধু পুরনো কিছু আসবাবপত্রের ভাঙা অংশ। আর এই যাবৎ কাল পর্যন্ত যত পরিবার এসেছে এই বাড়িতে, তাদের উচ্ছিষ্ট জিনিসপত্রের গাদা দিয়ে ভর্তি, কাজেই ওই দোতলা খুলে অযথা এখনই কাজ বাড়ানোর কোনোই দরকার নেই। আগে নিচতলা ঠিকঠাক হোক, তারপরে আস্তে ধীরে দোতলা পরিষ্কার করা যাবে। টুকটাক করে বেশ খানিকটা গুছিয়ে নিয়েছে বিধি। তিনটা রুম, দুই পাশে টানা বারান্দা, রান্নাঘর বাথরুম সবই পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি। দোলনার আশপাশটা পরিষ্কার করালো বিধি, বিকেলের দিকে একটু একটু বসা যাবে চায়ের মাল খাতে নিয়ে। এবার বাগানটা ধরতে হবে, এত বড় বাড়ি কাঁচেন শেষই হচ্ছে না, একদিক থেকে শেষ করছে তো অন্যদিকে নতুন কাজ বের হচ্ছে। বেশ থকল গেল দিচ্ছি একদিন, তার উপরে আবার রান্নার লোক পাওয়া যাচ্ছিল না। অবশেষে পিয়ন মজিদ নিয়ে এলো এক মহিলাকে, তার নামটা ভারী অদ্ভুত, বয়স তেমন কিছু নয়, অথচ লোকে তাকে ডাকে খনার বুড়ি, বয়স বয়ের আগেই বুড়ি, সত্যি আজব।
এই বিথি, তোমার রান্নার লোক চলে এসেছে, যা যা জিজ্ঞেস করার করে নাও, আমি বেরোচ্ছি, আমার তারা আছে, মজিদকে বাজারে পাঠিয়ে দিও।
ঠিক আছে। মেলা দিন বাদে এই বাড়িতে আসলাম, কেন এই বাড়িতে যাওয়া আসা ছিল তোমার? হ্যাঁ, আমি অনেক বছর আগে এই বাড়িতে কাজ করতাম, তারাও সরকারি লোক ছিল, এরপর তো মেলা দিন আমার মায়ের বাড়িতে আসলাম। শোনো, সব ধরনের রান্না জানো তো, মানে দেশি রান্না? আমরা তো মোটে দুইজন, এখন তুমি সহ তিনজন, রাম দুনিয়া চিন্তা করেন না, আমি সবই পাকাইতে পারি। তয় আপনি গো শহরের কায়দায় যেসব রান্না সেগুলো একটু দেখাই দিলেই পারব। তোমার নাম কি?
আমার নাম জমিলা খাতুন,
সবে খনার বুড়ি কয়। এই আবার কেমন অদ্ভুত নাম, খনা আমার পয়লা নাতির নাম, তাই খনার বুড়ি কয়। ও আচ্ছা, আচ্ছা মজিদ বলছিল তুমি তো রাতে থাকতে পারবে না, তাই না?
যে না, আমি ভোরে আসবো, আবার সন্ধ্যার লগে লগে চলে যাব।
এত তাড়াতাড়ি চলে এলে? তারা আছে বললে?
সে তো সকালে ছিল, কাজের প্রেশার কমে গেল, তাছাড়া সব কেসগুলো নতুন ডেট করেছে। তা তোমার রাধুনী কেমন, চলে গেছে?
ভালো, তবে অনেক কথা বলে, বকবক করে আমার মাথা ধরিয়ে দিয়েছে। চা করতে বলেছি।
কথা বললে তো ভালোই, সারাদিন তোমার সময় কেটে যাবে।
এই যে আপনি গোসা, মামা আইসা পড়ছে, তাহলে আমি এখন বাড়ি যাই। আর তো কোনো কাজ নেই, যাও বরং, কাল সকাল সকাল চলে এসো। যে আচ্ছা,
টিভিটা দাও তো একটু, খবর টবর দেখি।
টিভি পরে, আগে বলো সামনের সপ্তাহে ছুটি নিচ্ছ কি না?
হ্যাঁ বাবা নিচ্ছি, ভাবছি তোমাকে নিয়ে পাহাড়ের দিকে একটু যাব, এখানে দারুণ সব চিনামাটির পাহাড় আছে।
যাক, শেষ পর্যন্ত বাড়ি থেকে বের হব তাহলে। এই কদিনে মনে হচ্ছিল বন্দি জীবন যাপন করছি।
একটু আশেপাশে বের হলে তো পারো।
না, কাউকে চিনি না, এখনই হবে না, যাক কিছুদিন।
তা সপ্তাহখানেক তো হয়েই গেল, কোনো ভূতের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো তোমার?
কিরে বলো, তুমি সত্যি বিশ্বাস করো নাকি যে এই বাড়িতে ভূত আছে?
না, তবে আজ একজন অপরিচিত লোক আমাকে কোর্টে আগ বাড়িয়ে বলছিল, ভাই যে বাড়িতে বাস করছেন সে বাড়ির ইতিহাস জানেন তো? হাস্যকর, মনে মনে হাসলাম।
তার মানে আশেপাশের লোকজনও মনে হয় ভয়ে এই বাড়িতে আসে না। আজ আমাদের রাধুনী আমাকে বলল যেন আমি চুল ছেড়ে না ঘুরি, আমার লম্বা চুলে নাকি ভূত প্রেত আকৃষ্ট হবে। ভাবা যায়?
এ কদিনে একদিনও বিচি এ বাড়িতে একা থাকিনি, আজই প্রথম সম্পূর্ণ একা হলো বিচি। আর অদ্ভুত ভাবে লক্ষ্য করলো বাড়িতে নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে, অন্য কোনো অলৌকিক শূন্যতা সিঁড়ি বিয়ে একটা ছন্দপতনের সুর যেন বাজছে এই বাড়ির প্রতিটা কাঠের টুকরো আর ভেতর বাড়ির কোনো অজানা বন্ধ ঘরে। এই সুর কি তবে মনের ভয়, নাকি অন্য কোনো নাম আছে এই ভৌতিক অনুরণনের? দুপুরের পর খনার বুড়ি গেছে পাশের এক কাঁচেরায়ের মিলে শুকনো লাকড়ি আনতে। বেটি কিছুক্ষণ তার লম্বা চুলে চিরুনি জ্বালালো, তারপর বিছানায় গা এলিয়ে হালকা ভলিউমে জগজিৎ সিং এর গজল শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল। আর ঘুমের ভেতর স্বপ্ন অথবা মৃদু জাগরণে কিছু একটা শব্দ যেন বিচের কানে এসে লাগছে। দূর থেকে শব্দটা ভেসে এসে একসময় মাথার ভেতর জোরে ধাক্কা দিল। ছিটকে গেল চোখের ঘুম আর লাফ দিয়ে বিছানে উঠে বসলো বিচি। না দূর থেকে নয়, মাথার উপর থেকে শব্দটা কানে আসছে, কেমন একটা গোঙানির মতো ভারী কিছু একটা টানাটানি বা ধাক্কা ধাক্কির শব্দ। মিথি ভীতু নয়, তবে হঠাৎ এরকম অদ্ভুত শব্দে চমকে উঠল।
কে উপরে? কে? খনার বুড়ি, খনার বুড়ি, এই খনার বুড়ি। আরে শব্দটা তো দোতলা থেকে আসছে, কিসের বিকট শব্দ এটা? উপরে তো কেউ জিনিসপত্র টানাটানি করছে, রেজে চলে এলো নাকি? মজিদকে নিয়ে কাজে লেগেছে বোধহয়। এত এত ঘুমিয়েছি। ও স্পষ্ট মনে হয় একটা করে বাচ্চার হাত দেখতে পেলাম। কে ওখানে? রেজা, মোদি, দরজাটা তো বন্ধ, কে কে ভাবে এত স্কচটে পাঠিয়ে রেখেছে? রেজা আসেনি? তবে দোতলায় জিনিসপত্র টানাটানি করলো কে? আর বিড়ালটা কে নিয়ে গেল? ভুল দেখছি, হ্যালুসিনেশন হচ্ছে আমার। ফোন, ফোনটা তো নিচে আমার ঘরে। লাইন তো বিজি দেখাচ্ছে না। কর্নার বুড়ি তো অনেকক্ষণ হয়েছে লাকড়ি আনতে গেছে, এখনো আসছে না কেন? দোষ, ঘুমের মধ্যে নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছি, এখন মনে পড়ছে না, তাই হয়তো ঘুমের ঘরে হ্যালুসিনেশন হচ্ছে। তার চেয়ে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। তবে দোলনায় কে এই ভরসন্ধ্যায়? আই মেয়ে, আই বাবু, এদিকে শোনো। আই দে বাবু, কথা বলো না কেন? এবারে এবারে সব কিছু কি আজব নাকি? থাক, বাচ্চা নেই, ওর মতো বই থাক, একদম অযথা টেনশন নিচ্ছে বাচ্চা। হ্যাঁ বলো।
আমি খুব ব্যস্ত ছিলাম তাই ফোনটা তুলতে পারিনি। বলো কি ব্যাপার, কি করছো?
এই তো বাগানে হাঁটছি, এক মিনিট লাইনে থাকো তো। এ কি, কোথায় গেল মেয়েটা?
হ্যালো, হ্যালো,
আমি ছাড়ছি, পরে কথা হবে। কখন ফিরছো?
এই তো 20-25 মিনিট।
ওকে।
ABC
FM 89.2.
We play the coolest music.
Hello, hello, hello. Headphones started ringing. Easy way to go. Non-stop, shatter, shatter. Hello, hello, hello. Headphones started ringing. ABC Radio, shatter, shatter, shatter.
ABC Radio 89.2 FM.
এতক্ষণ শুনলেন আজকের গল্পের প্রথম পর্ব, যেখানে আমরা দেখতে পাচ্ছি রেজা এবং বিথি, স্বামী এবং স্ত্রী, নেত্রকোনার একটি ছোট্ট গ্রাম টাইপ মফস্বল শহরে, সেখানে গেছে চাকরি সুবাদে, রেজার চাকরি সুবাদে। যে বাড়িতে তারা সেখানে গিয়ে উঠেছেন সেটি একটি দোতলা বাড়ি, কাঠের দোতলা বাড়ি, কাঠের দোতলা বাড়ি, যেটাকে হাজং বাড়ি, হাজংদের যেরকম বাড়ি হয় সেরকম একটি বাড়িতে উঠে গেছে। এবং শুরুতেই তারা যাওয়ার পরে শুনেছে যে বছর দশেক আগে সেই বাড়ি থেকে সপরিবারে, অর্থাৎ একটি সন্তান সহ একজন স্বামী স্ত্রী হঠাৎ উধাও হয়ে যায়, তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু তারপর থেকে যেটা হয়েছে, সেই বাড়িতে কেউ না থাকলেও সেখানে শুরু হয় ভূতের উপদ্রব, আর রেজা এবং বিথির কাহিনীও সেই ভূতের উপদ্রব নিয়ে। তা আমরা এতক্ষণ ধরে যে যতটুকু শুনলাম, তারপরে কি হয় বাকিটা আমরা এখন শুনবো, অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে। তারপরে আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 এফএম, এর সঙ্গে আছি শারমিন, সঙ্গেই থাকবেন। মিথি দ্রুত রেজার ফোন কল কেটে দিল, কারণ দোলনা একটু আগে যে মেয়েটাকে সে দোল খেতে দেখেছে, মেয়েটা চোখের পলক কি উধাও, এটা কিভাবে সম্ভব? এতটা ভূত ব্যক্তির হবে না? আর যে মাথায় গন্ডগোল হলো নাকি? দোতলা সিঁড়ির উপরের মাথায় একটা বেড়াল বসে থাকতে দেখেছে, মনে হলো কেউ একজন হাত দিয়ে বেড়ালটাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে। দেখি দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে দোতলার কাঠের দরজাটা অসংখ্য পুরনো খবরের কাগজ আর স্কচটেপ দিয়ে এমন ভাবে আটকানো যে কেউ অনেক সময় নিয়ে দরজাটা বন্ধ করেছে।
আচ্ছা দোতলার একটা শব্দ হলো কিসে? নাকি ভুল ভাবছে বিধি? ভুল আর ঠিক যাই হোক, এসবের ব্যাখ্যা যুক্তি সবই বিধি বের করে নিতে পারবে। আপাতত এক কাপ ধোঁয়া ওঠা চা চাই মাথা জট খোলার জন্য। বিধি খনার বুড়ির অপেক্ষা না করে রান্নাঘরের দিকে এগুলো।
তুমি এখানে? আপনি ঘুমাইতেছেন বাইদা? রান্নাঘরে আসা পড়লাম, রাইতে খাওয়ান দাওয়ান গরম পড়তেছি।
তাই বলে কোনো হাত ডাক দেবে না? চমকে গেছি আমি। কেমন
ডরাইছেন আপনি? আপনি তো আবারও বসন্তে উলা উলায় ঘুরতেছেন, খারাপ বাও বাতাস লাগতে পারে, এখনো পোয়াতি হন নাই।
কি যে আজে বাজে কথা বলো না, চা করো দুই কাপ, তোমার মামাও চলে আসতেছে।
আপনি করে দেখলে ভালো লাগে, আগে যারা আসিল সেরা তো খালি কাজ যা কেলেঙ্কার করত।
ওই কাজ ছেড়ে দিলে কেন, ঝগড়ার ভয়ে?
না গো বাবি, এ বাড়ির তিনজন মানুষই আটকা কই জানি পলাইয়া গেছে, আর কেউ তা গো খুঁজা পায় নাই। কি কমু, ছোট মাইয়াডার একটা কালা বিলাই আসিল, এই বিলাইটাও আড়াইয়া গেল।
কালো বিড়াল? মেয়েটার বয়স কত ছিল বলতো?
কত হইব, এই প্রায় 5 বছর। সারাদিন বিলাই কুলে লইয়া সিঁড়ির মাথায় বসে থাকত আর খেলত।
আর
ওই যে কবরের গন্ধরাজ ফুল, ওই ফুল হাতে নিয়ে দোলনায় বসে দুল খাইত, খুব ঠান্ডা মাইয়া আসিল, বাপ মায় ঝগড়া করলে ফেল ফেল করে তাড়া থাকত।
অন্যের ঝগড়া নিয়ে কথা বলে লাভ নেই, তুমি শুকনো লাকড়ি পেলে?
হ কারের চিকন তক্তা আর চেরি খুলির দাম দিয়ে আসছি, কাল ঠেলাগাড়ি বইরা দিয়ে যাবো। আমি খালি কাঠের গুড়া লইছি এক বস্তা জাল ধরেতে।
তাহলে এত দেরি হলো যে?
ভাবছি আপনি ঘুমাইতে আসেন, খালি বাড়ির কি করবো, তাই পুরানা লোকের সাথে একটু গপসপ করলাম বইয়া। সবাই তো খুব আশ্চর্য হইল, আমি এই বাড়িতে কাম লইছি শুননা।
কেন?
এই বাড়িতে আবিদাবি দেখা যায়, তো সব সময় না, এই অমাবস্যা আর পূর্ণিমার রাইতে এই সকল শকস আর পেট মিরা বেশি করে বাইর হয়।
বাজে বকো না তো, কাজ করো। আচ্ছা আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়িতে 5-6 বছরের কোনো মেয়ে আছে জানো?
হ্যাঁ আছে তো, আমি রোজই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় ওই মাঠে ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি করতে দেখি।
যাক বাঁচা গেল, আমিও তাই ভাবছিলাম মনে মনে।
আচ্ছা কেন বলো তো?
আর বলো না, আজ ভর সন্ধ্যায় একটা বাচ্চা মেয়েকে দোলনায় দোল খেতে দেখলাম। আমি কয়েকবার ডাকলামও কিন্তু সাড়া দিল না, তুমি ফোন দিলে হঠাৎ দেখি উধাও
দৌড়ে পালিয়েছে বোধহয়, তার কাছে গেলেই পারতে।
ভাবলাম আনন্দ নিয়ে দোল খাচ্ছে তাই আর কাছে যাইনি। ও আরেকটা জরুরি বিষয় বলার আছে।
বলে ফেলো।
আজ হঠাৎ ঘুম ভেঙে দোতলায় কেমন যেন একটা বিদঘুটের শব্দ শুনতে পেয়েছি, আর জিনিসপত্র টানাটানির শব্দও হচ্ছিল। প্রথমে ভেবেছি তুমি, কিন্তু
আরে দোতলা হচ্ছে একটা পুরনো স্টোর রুম, দুনিয়ার আজে বাজে জিনিসপত্র ভর্তি, এতদিন ধরে বন্ধ, নিশ্চয়ই ধারি ধারি সব ইঁদুর হয়েছে, ওদের ছোটাছুটি শুনেছ। আচ্ছা মানে কি আমার সাহসী কনক চাপা ভয় পেয়েছে নাকি?
আরে ধুর ভয় না, একা একা ছিলাম তাই টেনশন হচ্ছিল। আর বুঝো না, এত পুরনো বাড়ি আমার না উপর থেকে ভেঙে আমার মাথা পড়ে।
অতটা পলকা নয় এই ভূতের বাড়ি বুঝেছ, কাঠের সিলিং বলে শব্দটা একটু বেশি কানে লাগে এতটুকুই।
তা ঠিক, বাড়িটা মজবুতি। আচ্ছা দোতলার দরজাটায় পুরনো খবরের কাগজ আর স্কচ টেপ দিয়ে আটকানো কেন বলতো?
নিশ্চয়ই দরজাটা অত ফিট না, বা এখানে ওখানে ফুটো আছে তাই। আর তুমি ওই দরজার পেছনে পড়েছ কেন? আমি দেখি এর মধ্যে মজিদকে দিয়ে দরজাটা খুলে ঠিক করিয়ে নেব, আর ভেতরটাও পরিষ্কার করাবো।
আচ্ছা রেজা, এ বাড়িতে তুমি কোনো কালো বিড়াল দেখেছ?
কই না তো, আবার কালো বিড়াল এলো কোথেকে? এত প্রশ্ন করছো, কারণটা কি বলতো?
সিঁড়ির মাথায় আমি একটা কালো কুচকুচে বিড়াল দেখেছি। জানো তো, কালো বিড়ালে আমার কেমন একটা অস্বস্তি হয়।
আরে বাবা, অস্বস্তির কিছু নেই। কালো বিড়াল মানে এটা ওর গায়ের রং। ও বেচারার গায়ের রং কালো বলে তো ওর কোনো দোষ নেই, তাই না?
না তা না, কিন্তু বিড়ালটাকে আর দেখছি না তো।
যা দেখলে অস্বস্তি হয় তার চোখের সামনে না আসাই তো ভালো, কি বল?
গতকালে যা কিছু দেখা অদেখা অস্বস্তির ঘটনা ছিল সবই বিচের কাছে যুক্তির আয়নায় স্বচ্ছ। যদিও খনার বোনের কথা শুনে ভেতরে ভেতরে কিছু প্রশ্ন উঠি দিয়েছে, কিন্তু নিজের মনের সব প্রশ্ন উত্তর পেয়ে ওসব মিলিয়ে গেল। কালো বেড়াল অথবা দোলনায় বাচ্চা মেয়ে অথবা দোতলার গঙ্গানের রহস্যময় শব্দ, সবকিছুর ব্যাখ্যা বিচের কাছে আছে। কিন্তু তারপরও জাগতিক ব্যাখ্যাকে অনেক দূরে ঠেলে দিয়ে অজাগতিক কিছু রহস্যময় খেলা শুরু হলো বিচের সাথে একে একে। যে রহস্যময় খেলার অমীমাংসিত অধ্যায়ের সঙ্গে বিচের তৈরি করা সমস্ত যুক্তি তর্ক হার মানল। তার মানে অশরীরী অতৃপ্ত রহস্যময় ঘোর অন্ধকারের একটা আলাদা নিজস্ব জগৎ আছে বইকি, যে জগতের ভাষা বিচি জানে না বা জানতে চায়নি কোনোদিন। তবে অপ্রাকৃতিক বা আপাত অবিকাশিত রহস্য সত্য সামনে এসে দাঁড়ালো কালো ছায়ামূর্তি হয়ে।
দরজা খুলো।
এইমাত্র এইমাত্র আমি একজনকে দেখেছি, আমার পিছনে দাঁড়িয়ে আমার চুলে হাত দিচ্ছিল। দেখো এই দেখো, নিচে কতগুলো কতগুলো চুল পড়ে আছে।
কই, কেউ এখানে নেই। তুমি ভুল, তুমি ভুল ভাবছো। শান্ত হও, শান্ত হও, চলো ঘরে চলো, তোমার বিশ্রাম দরকার। চলো তো, চলো।
দেখো এই যে আমার চুলে, বিশ্বাস করো। আর এত চুল কোথা থেকে আসবে তুমি বলো?
ওসব নিয়ে পরে ভাববো, চলো। কেউ হয়তো ওখানে চুল ফেলে রেখেছে।
না, আগে ছিল না, আর ফেললেও এত চুল।
প্লিজ বিথি, তর্ক করো না, চলো তো।
যে বিথি কখনো ভূতে বিশ্বাস করেনি সে বিথি এখন যখন তখন ভয় পাচ্ছে। আজ গোসল করার সময় যে ঘটনা ঘটল তার কোনো কুল কিনারা পায়নি বিথি বা রেজা। রেজার ধারণা এসব খনার বুড়ি ইচ্ছে করে করছে যাতে বিথি ভূত বিশ্বাস করে। কিন্তু এত চুলের ব্যাপারটা কি? নিশ্চয় ঠান্ডা মাথায় ভাবলে এরও ব্যাখ্যা পাওয়া যাবে। রেজা নিজেকে শান্ত করল, তবে বিথি ভেতরে ভেতরে সমস্ত ঘটনাগুলোর কারণ খুঁজতে লাগল। তারপর যা ঘটল তার সঙ্গে খনার বুড়ি বা অন্য কেউ যুক্ত থাকতেই পারে না, কেননা এই ঘটনা ঘটল মাঝরাতে। রেজার বিথি গভীর ঘুমে, হঠাৎ সিঁড়ি দিয়ে কেউ একজন নিচে নেমে আসছে। ভারী পায়ের আওয়াজে বিথি ঘুম ভেঙে গেল। অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা গরম নিঃশ্বাস যেন ক্রমেই বিচের দিকে এগিয়ে আসছে। সঙ্গে অন্ধকারে জলজল করছে দুইটা ধূসর চোখ। চোখগুলো দেখে মনে হচ্ছিল এই চোখ মানুষের নয়, বরং কোনো বেড়ালের প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন কন্যা। বিচে প্রচণ্ড জোরে চিৎকার করলো। রেজা হুড়মুড় করে বিছানে উঠে বসলো।
কি বলছো এসব পাগলের মতো? কে তোমার চুল টেনে ধরবে? মাথা কাজ করছে না, কি হচ্ছে এসব? কিভাবে হলো এসব? এটা হতে পারে না।
এই দেখো আমার মাথার সমস্ত চুল কে যেন কেটে দিয়েছে। আমার চুল, আমার চুল, আমাকে মেরে ফেলবে না তো?
আমি আমি তো বিশ্বাস করতে পারছি না এখনো। এটা এটা কি হলো, কেন হলো?
রেজা ওইদিকে দেখো, সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে, দেখেছো?
কোথায়? আমি তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না।
ভালো করে দেখো, ভালো করে দেখো, কে একজন কে একজন আছে দোতলায়। আমি শিওর আমাকে ভয় দেখাচ্ছে।
কেঁদো না বিশি, কেঁদো না, কাল সকালে আমি দোতলায় যাব। কি আছে এখানে আমাকে দেখতেই হবে। তুমি মন খারাপ করো না, প্লিজ প্লিজ শান্ত হও।
কিভাবে এমন হলো?
আচমকা মাঝরাতে কেউ যেন বিচে লম্বা চুল ঘাট পর্যন্ত কেটে দিল। জীবনে এত অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়নি রেজা কিংবা বিচি কেউ। এবার বিচি মনে প্রাণে বিশ্বাস করছে অশরীরী কেউ বা অচিত কোনো আত্মার উৎপাতে বিচিকে প্রতিনিয়ত রহস্যময় পৃথিবীতে নিয়ে যেতে চাইছে। কি চাই ওই অচিত অশরীরী ছায়া? কেন এমন হচ্ছে বিচির সঙ্গে? পরদিন বিচির মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে রাখল, যাতে পিয়ন মজিদ বা খনার বুড়ি বিষয়টা বুঝতে না পারে। বিচি নিজেকে শান্ত করলো, সে হইচই করবে না, কারণ এর সমাধান বের করতেই হবে। রেজা ভাবছে দ্রুতই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু বিচি শেষ দেখবে। বিচির মনটা আজ খুব খারাপ।
মামি ঘুমটা গান্ধি দিয়া রাখছেন, আপনারা তো দেখতে বৌগ মতো লাগতেছে।
আমার ঠান্ডা লেগে গলা ব্যথা করছে, এখানকার টানা কলের পানি খুব ঠান্ডা, তাই ওভাবে অন্যা পেঁচিয়েছে।
আপনারা তো প্রত্যেক শুক্রবারে দাওয়াত খাইতে যান, আমার খালি বাড়িতে এক লাগলে রানতে ডর করে।
কেন ভয় করবে কেন? তুমি তো এই বাড়িতে আগে অনেকদিন কাজ করেছ, এই জন্যই তো বেশি ডর।
আর আমদার মানুষের মধ্যে থাকে কথাবার্তা কইয়া অভ্যাস, কথা না করলে কাম করতে পারি না।
আচ্ছা সবাই যে বলে এই বাড়িতে ভূত থাকে, তুমি দেখেছো কখনো?
আমার তো কেন পড়ে নাই,
তোর কুড়ার বাড়ির আমার ধর্ম বই নাকি হের কাছে শুনছি। এই বাড়িতে যে আত্মা থাকে সেই আত্মা নাকি খুব রাগী, যারে ভর করে তারে জানে না মাইনা সারে না।
কি ভয়ঙ্কর কথা বলছি সব।
আপনারা একটা গোপন কথা কই, আপনি তো আর কেউ রে কইবেন না। এ কথা আমি আমার নিজের প্যারের মাইয়ারেও কইছি না, আমার ধর্ম বইও না।
এত উপসর্গ না দিয়ে তোমার গোপন কথাটা বলো শুনি।
এইবারের বেটা হের পরে খুব মারধর করতে, কি একটা বই পাইছিল তাতে নাকি খারাপ কথা লেখা আছিল, এর লাগিয়া বউডারে গলা টিপটা ধরছিল। আমি নিজের পক্ষে দেখছি।
কি বই সেটা জানো কিছু? আমি তো মায়া অশিক্ষিত, নিজের নামই লিখতে পারি না, বইয়ের নাম কমু কেমনে। তাই বউডার লাগিয়া পড়ান পড়াইতো গো, একবার তো শয়তান বেটা বউডারে মাইরা বউয়ের এত লম্বা চুল সেরাগ মতো কাটতে শুরু করে দিছিল।
কি বলছো, বলছো কি তুমি এসব?
হ সত্যি, কি কান্দন কানছিল কাটা চুলগুলা হাতে নিয়া। আহারে
তুমি নিশ্চিত তুমি নিজে থেকে সই মহিলা কাটা চুল?
হায় হায় মিথ্যা কথা কয়ে আমার লাভ কি?
আর আর কি কি জানো ওই মহিলা সম্পর্কে আমাকে বলো তো জলদি।
আমার তো মনে হয় ওই লোকই বোর্ডারে মায়রা ফেলাইছে। হঠাৎ একদিন সকালে কামে আইসা দেখি বাইজান একলা বাড়ি, তার আগের দিনও খুব এক্সট হয়েছিল।
লোকটা ভীষণ বদরাগী ছিল তাই না?
হ আমি নিজে কানে শুনছি আর দেখছিও, বউয়ের গলা টিপ্পা মিলন ভাই বলতাছে তোর আজই শেষ দিন, তোর পিপ শেষ করবো, তোরে আমি নিজে হাতে শেষ করবো।
তার মানে খুন, এ বাড়িতে খুন হয়েছিল?
তা তো জানি না গো মামি। পরের দিনই ভাইজান কইলো বৌমাইয়া দেশে গেছে, তুমি কদিনের ছুটি নাও।
তারপর কতদিন ছুটি নিয়েছিলে আর ফিরে এসে কি দেখলে?
আমি এক সপ্তাহ লেগে গ্রামে গেছিলাম, আইসা শুনি এই বাড়ির সবাই উদাও, কই গেছে কেউ ঠিকানা জানে না।
কবেকার ঘটনা এটা?
নয় দশ বছর তো ওই বই, ওই যে যে বছর দেশে আশ্বিন মাসে খুব বড় ডল হলো সেই বছর, সেই ডলেই তো এবারে কত জিনিস ভাসা গেছে।
তুমি আজ তোমার মামা না আসা পর্যন্ত থেকো,
দরকার তো আছে?
না ভয় কিসের?
আমার সন্দেহ হয় কেন জানেন, আমার ধর্মবই নাকি এবারে দুটারায় বারিন্দায় সন্ধ্যা সময় এক লোকের মাথা নিতা করে বসে থাকতে দেখে।
কি বলছো এসব, অন্য কথা বলো তো। এখন
ভয় পায়েন না, আমার কোমরে অষ্ট ধাতু আছে, ভূত পেট সামনে আসবো না। আপনারা টাইম না দিবনে, লগে রাখবেন তাহলে আর ডর নাই।
তোমার মামা আজ এত দেরি করছে কেন কে জানে, ফোন দিলে ফোনটাও ধরে না, বিরক্ত লাগে।
মজিদ মিয়া, তোমাকে যে বলেছিলাম একজন লোক ঠিক করবো, আমি আমার বাড়ির দোতলাটা পরিষ্কার করাবো।
জি স্যার, এটা কোনো সমস্যাই না, যেদিন বলবেন সেদিনই কাজে লেগে যাবো। আপনার কবে সুবিধা হয় স্যার?
তোমার ছেলেমেয়েরা তো মনে হয় সব বড় হয়ে গেছে তাই না, তা কাউকে তো আসতে দেখছি না এদিকে, আসে না এদিকে?
আমার পরিবার থাকে মুক্তাগা স্যার, আসা যাওয়া একটু কম হয়, তো মাঝে মধ্যে আসে এইখানে গ্রামে তাদের ফুফু বাড়ি খালা বাড়ি।
আচ্ছা মজিদ মিয়া, আমাদের বাড়ি নিয়ে নাকি নানান ভূতের গল্প আছে বলছিলে, তা শোনাও তো দুই একটা।
আমি নিজে তো সচক্ষে দেখি নাই, সবই শোনা কথা। আর আপনাকে আগে যত পরিবার আইছে সবাই এক মাস পনেরো দিন থাকা চলে গেছে, সবেই নাকি ওই আত্মা দেখত।
আচ্ছা তুমি যা শুনেছ তাই বলো, সেটাই শুনি।
আমার একজন পরিচিত কলের মিস্ত্রি আছে, বন্ধু মানুষ, আপনার বাড়িতে তো আবার টানা কল, চৈত্র মাসে পানি আসে না, টাইট হয়ে যায়। এক পরিবার আসার আগে সে গেছিল কল ঠিক করতে, একলা একলা দুপুর বেলা, সে নাকি নিজের চোখে দেখছে গোসলখানার হাউজের পানি থেকে একটা পেটনি উঠাইছে।
বলো কি তারপর?
তারপর আবার কি, এক দৌড়ে জান লইয়া পালাইছে, জীবনে আর কোনো দিন ওইদিক যায় নাই।
আচ্ছা তুমি এসব বিশ্বাস করো?
আরো অনেকেই দেখছে, একটা পাঁচ ছয় বছরের ছোট মেয়ে কবরের উপর ভর দুপুরে চুল চাইরা বসে থাকে, মাঝে মাঝে ভর সন্ধ্যায় ওই লোহার দোলনায় উল্টা হইয়া ঝিলা খায়, এইসব আর কি বলছো?
আর কি জানো বলো তো?
আবার কে নাকি সারা রাত হাঁটে দোতলার বারান্দায় বসে থাকে, পায়খানায় গেলে দরজা আটকায় দেয়, এই সব আগের পরিবার গো কাছে শুনছি। কালা একটা বিলাই যখন তখন সামনে আসে, আবার মিলাইয়া যায়, এই সব নানান কথা। এ তো ভয়ঙ্কর ব্যাপার, তাই এখন মনে হয় এইসব কথার বেশি মানুষের বানান্না কথা, কারণ আপনারা তো এতদিন ধরে আইছেন কিছুই তো দেখেন নাই।
এতদিন দেখি নাই বলে যে দেখবো না তা তো না,
আসল কথা হইতাছে বাড়তি বাড়ি খালি পইরা থাকলেই পরা বাড়ি আজুইরা বাড়ি হইয়া যায়, প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে আগুন জ্বাললে আর বাতি জ্বাললে আর ভূত পেট থাকে না।
কিন্তু তোমার ম্যাডাম তো মনে হয় রান্নার বুয়ার কাছ থেকে এসব শুনলে ভয় পাবে।
ভয়ের কিছু নাই স্যার, একটা লোহার দাউয়ের মাথা একটু গরম কইরা শিথানের নিচে রেখা দিবেন, দেখবেন ভূতের বাপ ওই দিকে আইব না। আর একটা কাম করতে পারেন, জ্বলন্ত আগুনের মধ্যে লোহার দাউয়ে লবণ পুইরা ম্যাডাম রে খাওয়াইয়া দিয়ে ভয় ডর সব পালাইব।
আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শুক্রবার বা বৃহস্পতিবার তোমার সেই লোক নিয়ে সকাল সকাল বাসায় চলে এসো।
জি আচ্ছা স্যার। স্যার স্যার কি এখন বাড়ির দিকে যাবেন?
হ্যাঁ কেন বলো তো?
না স্যার, আমার বাড়ির দুইটা গাছ পাকা পেঁপে আনছিলাম, আমি বাড়ি পর্যন্ত দিয়ে আসতাম আর কি।
ও চলো তাহলে।
রেজাপিয়ান মজিদ মিয়ার কাছে যা শুনল তার সঙ্গে বিথির বলা প্রায় সব ঘটনাই মিলে যাচ্ছে। এদিকে বিথির চুল কেটে নেওয়ার বিষয়টা রেজা ঠিক হজম করতে পারছে না, যদিও বিথিকে বুঝতে দেয়নি, কিন্তু বাধ্য হয়েই আজ কোর্টে এসেছে রেজা। সারাক্ষণই মন পড়েছিল বিথির মাথার অমন সুন্দর ঘন কালো লম্বা চুলে, ইস, রেজারই কান্না পাচ্ছিল আর বিচি তো কাঁদবেই। বিচের মাথা ভর্তি লম্বা চুল রেজার খুব পছন্দের, কিন্তু কি হয়ে গেল এটা? রেজা ইচ্ছে করে মজুদের কাছ থেকে এই হাজম্বরের ভূতের গল্পগুলো শুনে নিল। আবার খনার বুড়ির কাছ থেকে বিচি যা জানলো তারপর থেকে তো বিচি একদণ্ড স্বস্তি পাচ্ছে না। সারাক্ষণ উসফুস করছিল রেজার জন্য, তার মানে কোনো অতৃপ্ত আত্মা বিচির চুল কেটে নিয়েছে। এও কি সম্ভব? সম্ভব তো, বিচি নিজেই তো এর সাক্ষী। কি এমন ছিল ওই মহিলার বই যার জন্য তার স্বামী তার চুল কেটে দিয়েছিল? ওই রহস্য ভেদ করতেই হবে বিচিকে। আচ্ছা, সত্যি কি ওই মহিলাকে খুন করেছিল তার বজ্জা কি ভয়ঙ্কর স্বামী? আকাশ পাতাল ভাবছে বিচি মনে মনে। খনার বুড়ির কোনো কথাই যেন বিচির কানে পৌঁছচ্ছে না। ওর ভেতরে কেবল একটাই তৃষ্ণা, কাঠের দোতলা হাজং বাড়ির অচ্যুত অশরীরী আত্মার রহস্য ভেদ। রেজা আসার পর যা যা শুনেছে সমস্তটা বিচিকে খুলে বলল। আবার সে রাতেই ঘটল আবার আরো এক ভয়ঙ্কর রহস্যময় ঘটনা।
ABC Radio 89.2 FM Kuasa Kuasa
ভীষণ ভয়ঙ্কর এক ভূতের বাড়ির গল্প শুনছি আমরা আজকে কুয়াশায়। আর আমরা এই একটু আগের পর্বে যেটা জানলাম, দ্বিতীয় পর্বে, সেটা হচ্ছে এক অচিপ্ত আত্মা নাকি ভূত বিথির লম্বা লম্বা সুন্দর চুলগুলো কেটে নিয়ে গেছে। ভয়ঙ্কর সে কথা ভাবলে গা কাটা দিয়ে উঠে। আমরা এরপরে আর কথা আমি আর কথা বলছি না, আমি সরাসরি চলে যাচ্ছি তৃতীয় পর্বে। আমরা দেখি আসলেই কি ঘটনা ঘটছে, সত্যি কি সেই দোতলা হাজং বাড়িটি ভূতরে বাড়ি নাকি অন্য কিছু, আমরা জানবো কুয়াশার তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব থেকে। শ্যামিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আবারও ফিরে আসছি গল্প শেষ হওয়ার পর, সঙ্গেই থাকবেন।
বেটি, তোমার শরীর ঠিক আছে তো এখন? সরি, আসলে আজ এত জরুরি কেস ছিল যে কোনোভাবেই অ্যাভয়েড করা গেল না।
না না, ঠিক আছে, শরীর ভালোই, তবে মনটা খুব খারাপ জানো। বারবার আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াতে ইচ্ছে করছিল, কোনোভাবে নিজেকে ম্যানেজ করেছি।
মন খারাপ করো না প্লিজ, এখানে তো কোনো পার্লার নেই, আমি তোমাকে কালই নেত্রকোনার কোনো পার্লারে নিয়ে যাব।
তুমি এত মন খারাপ করছো কেন? দেখতে দেখতে চুলটা লম্বা হয়ে যাবে, চলো শুরু করি। আর আজ বাতিটা নেভানো দরকার নেই, কেমন যেন ভয় ভয় লাগছে।
ভয়ের কিছু নেই, ঠিক আছে দাঁড়াও, বারান্দার লাইটটা জ্বালিয়ে রাখছি।
ড্রয়িং রুমের লাইটটা অফ করে দাও আর দরজাটা টেনে ছিটকিনে দিয়ে দাও।
থাক না, ড্রয়িং রুমের লাইটটাও অন রাখি।
এত আলো লাগবে না রেজা, তাছাড়া ওই ঘরের আলো তো এই ঘর পর্যন্ত পৌঁছাবেও না, অযথা জ্বলবে বাতিটা।
ওফ, ইলেকট্রিসিটি চলে গেল।
রাতের গভীরতা ঘন হয়ে চারদিকে জেগে বসেছে। গভীর রাতে নিস্তব্ধতার সঙ্গে সঙ্গে কাঠের ঘরের দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটাটাও টিক টিক করে তার কক্ষপথে ক্লান্তিহীন ভাবে ঘুরে যাচ্ছে। শুনশান রাতের নীরবতা ছিঁড়ে সে টিক টিক শব্দ যেন ঝোলের মতো হৃৎপিণ্ডে আওয়াজ তুলছে। দিনের ব্যস্ততা সেকেন্ডের কাঁটার যে আওয়াজ কাউকে স্পর্শ করে না, রাতের স্তব্ধতায় সে শব্দ যেন ভৌতিক কোনো গল্পের চরিত্র হয়ে জীবন্ত লাগছে। হয়তো টিকটিক শব্দের সঙ্গে সঙ্গে আরো একটা শব্দ পা বাড়ালো। জমাট বাঁধা ভয়ের কুণ্ডুলি যেন ক্রমেই এগিয়ে আসছে রেজার বিথির কাছে। ঘুমের ভেতরে রেজার টের পাচ্ছে কেউ যেন এক গোছে চুল দিয়ে ওর চোখ মুখ গলা জড়িয়ে নিচ্ছে, প্রচন্ড ক্রোধে আর ঘৃণার সর্বোচ্চ শক্তি দিয়ে। এ কি দেখছে এটা রেজা? বিথি নাকি অন্য কেউ?
বিথি বিথি
কি করছো, কি করছো তুমি? তোমার হাতে চুল এলো কোথেকে? কি করছো? কি ব্যাপার, পাগল হয়ে গেলে নাকি? দিদি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আমি মারা যাচ্ছি। এতক্ষণ কাকে দেখলাম? ভীতি
নয়, আমি কথা বলতে পারছি না, আমাকে চুল ধরে টেনে কেউ উপরে নিয়ে যাচ্ছে।
একটা কাজ শক্ত করে ধরো দিদি, আমি আমি আসছি, হয়তো না
খাটের পাশে রাখা ল্যাম্পশেডটাকে কোনো মতে তুলে তার উপরে জাপটে থাকা একটা শক্তিকে জোরে আঘাত করলো। ল্যাম্পশেডের বাল্ব ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়েছে চারিদিকে। এক ছটকায় রেজা যেন পৃথিবীর সমস্ত শক্তি তার মনোবল বেড়ে গেল। গলা চোখ মুখ থেকে চুল সরিয়ে প্রাণপণে ঢেলে দিল অশরীরে সেই ছায়া মূর্তিকে যে লেপটে ছিল তার গায়ে। যে করেই হোক বিচিকে বাঁচাতে হবে, এটা হতে পারে না, কোনো আত্মা মানুষের চেয়ে শক্তিশালী হবে না। কিভাবে পেল এত শক্তি রেজা তা সে নিজেও জানে না, শুধু জানেও বেঁচে আছে এখনো, আর বেঁচে থাকতে হবে। হঠাৎ বন্ধ কাছের পুরনো দরজার উপাস থেকে বিচির তীব্র চিৎকার যেন সমস্ত বাধা ভেদ করে প্রতিধ্বনি হয়ে এপাশে বেরিয়ে আসছে। তবে কি সব শেষ? কি হচ্ছে দোতলার বন্ধ দরজার ওপাশে? ক্লান্ত পায়ে এক একটা ধাপ পেছনে রেখে এগিয়ে যাচ্ছে রেজা, দুচোখে ভয়ঙ্কর শূন্যতা, যে শূন্যতা বারবার মনে কাটার মতো বিধিয়ে দিচ্ছে যে বিধি আর নেই, বিধি আর নেই। দরজার কাছে এসে প্রাণপণ চেষ্টা করছে রেজা দরজাটা খোলার জন্য। তারপর যা ঘটল তাকেই লোকে বলে মিরাকল। অনেক কষ্টে দরজাটা খোলা গেল, তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে রেজা যা দেখল,
ওইখানে বসে মেয়েটি কে? তবে কি ওই মেয়েটিকে বিথি দেখেছিল? কে তুমি? কি চাও? কেন এমন করছো? ছেড়ে দাও আমাদের, তুমি যেই হও, মানুষ অথবা আত্মা, আমাদের ছেড়ে দাও। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমাদের বাড়িতে তোমরা শান্তিতে থাকো, আমাদের মেরো না, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? এই দিতি দিতি চোখ খোলো, এই দেখো আমি চলে এসেছি, কিচ্ছু হবে না তোমার, চোখ খোলো বিথি, বিথি চোখ খোলো একবার তাকাও, তোমাকে কেউ মারবে না। কেন আমি তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম? কেন অন্য সবার মতো আমরা বাড়ি ছেড়ে চলে যাইনি?
তীব্র ভয় মানুষের মস্তিষ্কে এক ধরনের হরমোন নিঃসৃত করে, যার ফলে মানুষের রিয়াকশনটা হঠাৎই পাল্টে যায়। তখন মানুষ দৃশ্যমান বস্তু বা অদৃশ্য ছায়া অথবা যুক্তিতর্কের ঊর্ধ্বে চলে যায়। তেমনি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে রেজা, একটা ঘোরের মধ্যে আটকা পড়েছে। কারণ দোতলায় ঢুকে রেজাটা দেখল, তার জন্য রেজার চোখ প্রস্তুত ছিল না, অথচ এই দৃশ্য প্রচণ্ড ভয়ে তার মস্তিষ্ক মেনে নিয়েছে।
একটা 5-6 বছরের ছোট্ট মেয়ে উল্টো করে ঝোলানো একটা লাশ নিয়ে ধাক্কাচ্ছে, আর লাশটা দুলছে। একবার মেয়েটির হাতের কাছে ঝুলন্ত লাশ এসে থামছে, আর একবার কাঠের দেয়ালে বাড়ি খেয়ে আবার ফিরে আসছে। উফ, কি ভয়ানক দৃশ্য! আর কতটা অবাস্তব, অবর্ণনীয়তার হিসেব করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে এটা। যা কিছু চোখের সামনে সামনে দৃশ্যমান সবই সত্যি। একসময় চোখ পড়লো আরো একটা পূর্ণবয়স্ক ছায়ামূর্তির দিকে, যে ছায়ামূর্তির লম্বা চুল রেজাকে মৃত্যুর খুব কাছ থেকে ভয়কে স্পর্শ করিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। ছোট মেয়েটির পায়ের কাছে একটা মৃত কালো রঙের বেড়াল ছানা পড়ে আছে। উফ, কি বিদঘুটে মৃত্যু! মৃত্যুর পরও বেড়ালের চোখ থেকে ঠিকরে ধূসর আলো জ্যোতির মতো বেরোচ্ছে। ঝুলন্ত লাশ আর ছায়ামূর্তির চোখ থেকে যে ভৌতিক দৃষ্টি দেখতে পেল রেজা, সে দৃষ্টিতে কেবল তীব্র ক্রোধ আর ভয়ঙ্কর রাগের চিহ্ন। আর কি কি ঘটেছিল সে রাতে তার সবটা রেজা আর বৃথি মেনে নিতে পারেনি। কিভাবে সে রাতের ভয়ঙ্কর খেলা শেষে রেজা আর বৃথি প্রাণে বাঁচল, তা ওদের কাছে কখনো অযৌক্তিক রহস্য বা যৌক্তিকতার ঊর্ধ্বে কোনো মিরাকল। তবে এই খেলার শেষ অবধি যুদ্ধ করেছে ওরা দুজনেই। ভোরের আলোর সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরল রেজা আর বৃথি। ওরা আবিষ্কার করলো দোতলার ঘিঞ্জি স্টোর রুমে দুজন দুদিকে পড়ে আছে, মাথা হাত পা কেটে গেছে, পিঠ ছিলে গেছে বৃথির, চুলের গোড়ায় প্রচন্ড যন্ত্রণা, মাথা যেন ছিঁড়ে যাচ্ছে। রেজার চোখে মুখে গলায় অসংখ্য চিকন চিকন আঁচড়, আঁচড়ের গায়ে রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। দুজনের বেঁচে থাকাটা দুজনের কাছেই যেন অলৌকিক বিস্ময়।
আশ্চর্য, খনার বুড়ি আজ আসবে না, কাল কিন্তু বলেনি জানো, শুধু শুক্রবার আসতে চায় না বলে আপত্তি তুলেছিল।
অসুস্থ হতে পারে, তুমি উঠছো কেন? আরেকটু রেস্ট নাও, তোমার পিঠের ব্যথাটা এখন কেমন?
আমি ঠিক আছি, তুমি অস্থির হয়ো না। তুমি এক কাজ করো, মজিদকে এক্ষুনি ডেকে পাঠাও, আজই আমার দোতলা পরিষ্কার করা চাই।
মানে এত তাড়াহুড়োর কি আছে? তুমি একটু সুস্থ হও।
আমি শারীরিকভাবে সুস্থ হব না রেজা, যতক্ষণ না মানসিকভাবে আমি সুস্থ হচ্ছি।
আমি ভাবছি আজ রাতটা আমরা এক পরিচিতর বাসায় কাটাবো, তারপর তোমাকে নিয়ে সদরে যাব, ওখান থেকেই অফিস করব। সপ্তাহখানেকের মধ্যে কাজ গুছিয়ে ঢাকা ব্যাক, আর দেখি বদলির অর্ডারটা কতদূর কি করা যায়।
না, আমি কোথাও যাব না। আমি বেশ বুঝতে পারছি খনার বুড়ির কথাগুলো মিথ্যা নয়, তার মানে এই বাড়িতে ভয়ঙ্কর কোনো একটা ঘটনা ঘটেছে। ওই লোকটা তার স্ত্রী আর মেয়েকে নির্মমভাবে খুন করেছে, বা এমন কিছু করেছে যার ফলে মৃত্যুর পরও ওদের আত্মা এই বাড়িতে প্রচন্ড ক্রোধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
ওহ, পাগল হয়েছ? কে কাকে কি খুন করেছে বা কি অন্যায় করলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কোনো অতৃপ্ত আত্মার ক্রোধে আমরা জীবন দেব কেন?
রেজা, আমরা দুজনেই কিন্তু বেঁচে আছি এখনো।
হ্যাঁ, এই বেঁচে থাকাটা আমি এনজয় করতে চাই। গত রাতের দুঃস্বপ্ন আমি মাথা থেকে বের করে দিতে চাই, আর তুমিও দাও, পাগলামি বন্ধ করো
প্লিজ। তুমি এত সহজে গত রাতের ঘটনাকে দুঃস্বপ্ন বলে এড়িয়ে গেলেও আমি পারবো না।
তুমি অযথা জেদ করছো বিথি, কি করতে চাও তুমি?
আমার ধারণা ওই দোতলায় লুকিয়ে আছে সমস্ত রহস্য।
আর যদি রহস্য ভেদ করতে না পারো?
না পারলে বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তার আগে একটা চেষ্টা আমি করবই।
বিথির একরোখা জেদ আর যুক্তির কাছে রেজা শেষ পর্যন্ত হার মানল। পিয়ন মজুদ আর দুইজন ঠিকা কাজের লোক নিয়ে দোতলা পরিষ্কার করলো সে। আর পরিষ্কার করার পর একটা অদ্ভুত জিনিস পেল ওরা দোতলায়। বেশ পেটানো ঢালাই করা লোহার তৈরি একটা ছাপ বাক্স, অর্থাৎ লোহার সিন্দুক। সিন্দুকটা এতই ভারী যে তিনজন মিলেও একচুল সরানো গেল না, তাই ওটাতে কেউ আর হাত দেন। সিন্দুকটাতে তালা দেয়া, চাবি জেনেই সে তো জানা কথা। এক কোনায় পড়েছিল সিন্দুকটা, আর সিন্দুকের উপর এত সব জিনিসপত্র রাখা ছিল যে বোঝাই যাচ্ছিল না এসবের নিচে লোহার বাক্সটা আছে। গত রাতের ভয়ানক অভিজ্ঞতা রেজার ভীতি নিজেদের মধ্যেই গোপন রেখেছিল। যদিও চেহারা একটা ছাপ ছিল, কিন্তু তা নিয়ে ওরা কেউ প্রশ্ন করার সাহস করেনি। মোটামুটি পরিষ্কার করার পর মিথি আর রেজা আবারও উঠে এলো কাঠের পাটাতন দেয়া রহস্যময় সেই হাজুম বাড়ির দোতলায়, যে দোতলার ভারী আধভাঙা কাঠের দরজাটাকে কেউ এতদিন পুরনো খবরের কাগজ আর স্কচটেপ দিয়ে জোর করে আটকে রেখে ভেবেছিল এর দরজা বুঝি আর খোলা যাবে না। তন্ন তন্ন করে খুঁজেও দোতলায় তেমন কিছুই পেল না ওরা। তবে কি সত্যি কোনো রহস্য নেই ভুতুরের বাড়িতে? নাকি রহস্য গল্পের কোনো সন্ধান ওদের দেওয়া হবে না? কোনটা
দেখলে তো কিছুই নেই এখানে বিথি। চলো, খনার বুড়ি কি নাকি মন গড়া কথা বলেছে তাই নিয়ে পড়ে আছো।
না, ও বলেছিল ওদের মধ্যে অশান্তি চলত সারাক্ষণই, আর হঠাৎ করে সপরিবারে ওরা উধাও কেন হবে? গত রাতে আমাকে দোতলা পর্যন্ত টেনে ওই বাচ্চা মেয়েটাই নিয়ে এসেছিল। মেয়েটাকে আমি দোলনায়ও দেখেছি, আমি শিওর।
তাই বলে কোনো চিহ্ন না থাকলে আমরা কি করতে পারি বলো? এখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।
তুমি বিশ্বাস করো, এ পর্যন্ত যা যা ঘটেছে তার সম্পূর্ণ ব্যাখ্যা আমার চাই। আমি বাচ্চা মেয়েটার বিড়ালটাকেও এই বাড়িতে দেখেছি।
ওইসব ভয়ানক দৃশ্য চোখ থেকে সরিয়ে ফেলো বিথি, তুমি এত অস্থির হলে অসুস্থ হয়ে যাবে।
আমি চোখ থেকে ওই সব ভয়ানক দৃশ্য সরালেও মাথা থেকে সরাতে পারছি না, আর পারবো না এটা তুমি জানো।
ওইদিকে যাচ্ছ কেন? ওইদিকে বারান্দার কাঠগুলো একটু নড়বড়ে, পড়ে যাবে, সাবধানে।
রেজা, এই বক্সটা কি খোলা যাবে?
এর চাবি তো নেই, তাছাড়া অনেক পুরনো সিন্দুক, ভেতরে হয়তো লেপ কাঁথা বালিশ পচে গোবর হয়ে আছে। আর শুনলে না, মজিদ বললে এই দোতলায় সবাই ধান চাল পেঁয়াজ রসুন স্টোর করে রাখতো, হয়তো ওসবেরই।
তাহলে দরজাটা এত মজবুত করে বাইরে থেকে বন্ধ করে দিল কেন বলতো? ভয়ে সবাই এমনটা করেছিল।
তাই হবে হয়তো। সারা দোতলা দেখে নিয়েছো, দেখা হয়েছে, এবার শান্তি, চলো।
না, তুমি এতলা ভাঙো, ভেতরে কি আছে আমি দেখব।
কিচ্ছু পাবে না, দাঁড়াও, তোমার সন্দেহ শেষ করছি। ওই যে ওই কোনায় লোহার শাবল মতো যে জিনিসটা, ওটা নিয়ে এসো, দাও। বাবা, কি শক্ত এখনো।
উল্টো দিকে ওই সরু অংশটা দিয়ে চাক দাও তো। ব্যবসা বাজে গন্ধ। একি এ তো দেখছি মানুষের কলি, কঙ্কাল। রেজা দেখেছো?
কি দেখছি আমি? অদ্ভুত, দেখো মেয়েটির মাথার সমস্ত চুল ধরে এখানেই রয়েছে। আর আর দেখো এখানে এক গাদা কাঁচা চুলও পড়ে রয়েছে। শরীরটা পচে গলে শেষ, কিন্তু কিন্তু চুলগুলো পচেনি।
কে কে মেরেছে তিনজনকে? এটা কিসের প্যাকেট?
ও মাই গড, এটা একটা বিড়াল দেখি, মোটা পলিথিন দিয়ে মুড়ে কলাটিতে মারা হয়েছে। একে এতটা নৃশংস হয় মানুষ,
মানে ভেতরে বাতাস ঢুকতে পারেনি বলে আকৃতিটা একই আছে, কিন্তু দেখো ভেতরে পচে ওটা নরম হয়ে আছে।
এই পলিথিনের মুখ খোলা যাবে না, এভাবেই মাটি চাপা দিতে হবে।
শুধু বেরোলটা নয়, এই কঙ্কালগুলোকেও আমরা কবর দেব, তাহলে এই বাড়িতে ভূতের উৎপাত শেষ হয়ে যাবে। দেখো, হ্যাঁ এটা যা, ওই কোনার কাপড়টা একটু সরাও তো। কি কি ওটা?
আরে এটা তো ডায়েরি, ভেতরে অসংখ্য কাটাকাটি, দেখো কলম দিয়ে কেউ রাগে তাক কেটে রেখেছে।
দেখি, তাই তো। আবার দেখো এই পাতাগুলো ছেঁড়া, কার এটা? এটাই সেই বই নয় তো, মানে ডায়েরি?
কত বছর আগে এদের মৃতদেহ এখানে রাখা হয়েছিল তার সঠিক দিনক্ষণ মাসের হিসেব বিথি আর রেজা জানে না, তবে সময় বেশ অনেকই গড়িয়েছে। কারণ মৃত মানুষগুলোর মাংস পচে এখন কেবল হাড়গুলো কঙ্কালের অবয়বে বুঝিয়ে দিচ্ছে এরা একসময় মানুষ ছিল। তার মানে কেউ এদের মেরে এখানে লুকিয়ে রেখেছিল, আর লোকের মুখে রটে গেল ওরা সপরিবারে পালিয়েছে। এত নৃশংস খুন কে করলো ওদেরকে? তবে এই সব প্রশ্নের জবাব দিয়ে দিল ওই কফি কালারের লেদারের বাঁধাই করা একটা বিবর্ণ ডায়েরি, যে ডায়েরির প্রায় বেশিরভাগ পাতাই কলমের ঘন আঁচড়ে অক্ষরের মতো স্বচ্ছতা হারিয়েছে। ডায়েরির পাতায় কিছু পারিবারিক ছবিও কেটে আঠা দিয়ে আটকানো, আর তাকে যে মুখগুলো হাসি হাসি চোখে তাকিয়ে আছে তাদেরকে বিথি আর রেজা দুজনেই চেনে, কারণ ভয়ঙ্কর সে রাতে ওরা দুজনেই দেখেছে এই ছবির মানুষগুলোকে, অথবা এই মৃত মানুষগুলোর প্রেতাত্মাকে। যে কটা পাতা থেকে অক্ষরের শব্দের বিন্যাস উদ্ধার করা গেল তা থেকে ওরা জানল ডায়েরিটা নিশাদ নামের একজন বিবাহিত তরুণী, যে তরুণী গোটা গোটা হরফে পাতায় পাতায় লিখে রেখেছে তার স্বামীর অত্যাচারের নমুনা। আর তার কারণ হচ্ছে, একই তো নিশাদের স্বামী মিলন প্রচণ্ড বদজাগী, তার উপর ডায়েরির প্রথম কয়েকখানা পাতায় লেখা ছিল, নিশাদের কৈশোর বয়সে ঠিক প্রেম নয়, একতরফা প্রেমে পড়ার এক গোপন ভালো লাগার কিছু টুকরো স্বপ্ন, যে স্বপ্ন নিষেধ ইচ্ছে করেই বারবার ছুঁয়ে দেখতে চাইত, অনেক যত্ন করে লুকিয়ে রেখেও স্বামীর চোখ থেকে আড়াল করতে পারেনি সে বিষণ্ন তরুণী তার কৈশোরের রঙিন ভালো লাগার অনুভূতিগুলোকে। নিষাদের বদজাগী স্বামী বিষয়টা মেনে নিতে পারেনি, তার পরের কয়েকটা পাতা সবগুলোতে নিষাদ তার স্বামীর অত্যাচারের ভয়ানক বর্ণনা লিখে রেখেছে, শেষের দিকের পাতাগুলো ছেঁড়া, তার মানে মিলনকে নিয়ে নিষাদের যা যা লেখা ছিল তাও সে পড়েছে, তাই নিজ হাতে হত্যা করে তার স্ত্রী নিষাদকে আর পাঁচ বছরের ফুটফুটে মেয়ে নীলকে, এমনকি বাঁচতেও দেয়নি পর্যন্ত নীলের পোষা বেড়াল মিনিকেও, প্রচন্ড রাগ অথবা ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়। আর তখন মানুষ হৃদয় জ্ঞান হারিয়ে ফেলে, আর তাই ঘটেছিল নৃশংস ভয়ঙ্কর হত্যাকাণ্ড। কারণ যার কথা নিষাদ ডায়েরিতে লিখেছে সে বাড়িতে আসা যাওয়া করতো মাঝে মাঝে, তখন টের পায়নি বিষয়টা, যখন জানলো তখন নীলকে নিয়েও সন্দেহ দানা বাঁধল। শুধু ডায়েরি পড়েই নয়, পরবর্তীতে খনার বুড়ি পুরোটা স্বীকার করে, নিষাদ আর নীলের খুন সে সচক্ষে দেখেছে, কিন্তু মিলন সে কথা জানত না, একমাত্র সেই সাক্ষীর ভয়ঙ্কর ঘটনার। ভয়ে খনার বুড়ি কাউকে কিছু না বলে চলে যায় অনেক দূরে। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, তৃতীয় লাশটা কিভাবে এলো এই লোহা সিন্ধুকে? তবে কি নিজে আত্মহত্যা করেছিল স্ত্রী সন্তানকে মেরে মিলন, নাকি অত্যাচারী ক্রুদ্ধ রাগী ওই লোকটাকে শেষ করেছে নিষাদ আর নীলের অতৃপ্ত অশরীরে আত্মার ক্রোধ? এর উত্তর জানা যায়নি, হয়তো এটাই ওই কাছের দোতলা হাজং বাড়ির ভুতুরে খেলার নাম, অথবা রহস্যের নাম। চলে যাওয়ার আগে তিনটা কঙ্কালকেই বিথি আর রেজা এবারের পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার ব্যবস্থা করল, সঙ্গে মৃত বেড়ালের পলিথিনটাও মাটির নিচে পুঁতে দিল। আর এ খবর আবারও ছাপা হলো মফস্বলের সাপ্তাহিক কাগজ বিন্দুর প্রথম পাতায়।
বিথি চলো, গাড়ি চলে এসেছে।
যাওয়ার আগে একবার ওই বাড়িতে ঘুরে আসলে হতো না?
না, কোনো দরকার নেই, প্রয়োজনীয় সব কিছুই আমি মজিদ মিয়াকে দিয়ে আনিয়ে নিয়েছি, চলো এবার, এখানে আর নয়।
রেজা, আমি এখন বিশ্বাস করি জগতে যুক্তির বাইরেও অন্য একটা অযৌক্তিক জগৎ আছে, জানো? তা না হলে আমরা নিষাদের স্বামীর মৃত্যুর কোনো কারণ বা আলামত জানতে পারলাম না কেন?
প্রকৃতি কিছু রহস্য তার নিজের কাছেই রাখে, তা না হলে পৃথিবীতে রহস্য শব্দটার কোনো জায়গাই থাকতো না।
সত্যি, সে রাতে যা কিছু আমার চোখে এখনো দৃশ্যমান তা আমার জীবনের এক ঘোর রহস্য।
রহস্য আসলে দৃশ্যমান নয়, ধোঁয়াতে কুয়াশার মতো অন্ধকার।
বদলি হয়ে এখান থেকে চলে গেল। চলে যাওয়ার আগের কটা দিন স্থানীয় এক ওসির বাড়িতেই ছিল, এরপর প্রায় বছর খানেক বাদে কাঠের দোতলা হাজং বাড়িতে আবারও নতুন এক পরিবার এলো। তবে তারাও কিন্তু বেশি দিন থাকতে পারলো না, কেননা এই ভূতের বাড়িতে এখন স্কুল ড্রেস পরা দুটো অল্প বয়সী মেয়ের প্রেতাত্মা ঘুরে বেড়ায়। কখনো ওইসব অশরীরী আত্মারা লোহার দোলনায় উল্টো হয়ে ঝুলে থাকে, কখনো বা কবরের উপর খোলা চলে বসে থাকে, আবার কখনো বা গোসলখানার চৌবাচ্চায় শরীর ডুবিয়ে চেয়ে থাকে প্রচণ্ড রাগ আর ক্রোধ ভরা চোখে। আবার দোতলা সিঁড়ি বেয়ে ক্লান্ত পায়ে নেমে আসে গভীর রাতে নীরবতা ছেলে। কেউই আর ওই দোতলা বাড়ির দিকে যেতে সাহস করে না এখন। সময় স্রোতে ঝোপঝাড় আর অযত্ন আগাছার দখলে সাজানো বাড়িটা তার কাঠের পলিশের শ্রী হারিয়ে একা শ্রীহীন দাঁড়িয়ে আছে তল্লাতে বছরের পর বছর। আর এবারের নাম হয়েছে ভুতুরে বাড়ি। হয়তো আবার কেউ ওই ভুতুরে বাড়ির রহস্য ভেদ করবে, কিন্তু ততদিনে নতুন কোনো অশরীরী অতৃপ্ত আত্মারা বাসা বাঁধবে ভুতুরে বাড়ির রহস্য সীমানায়। আজকের কুয়াশার গল্প। আজকের গল্পের নাম ভুতুরে বাড়ি। লিখেছেন মাকসুদুর রহমান বেগদা। নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা বিছারি এবং সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি আজকে কুয়াশার এই গল্প যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। রেজার চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, বিথির চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, খনার বুড়ির চরিত্রে ছিলেন মেঘনা, মজিদ মিয়ার চরিত্রে লোবান। জানিয়ে দিলাম আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হচ্ছে আবারও কুয়াশার নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত এবিসি সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন। শুভরাত্রি।
কুয়াশা।